আসসালামু আলাইকুম। অদ্ভুতের 349তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি থাকছে বেশ কয়েকটি ভয়ের ঘটনা। প্রতিটি এপিসোডে কিন্তু আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, কারণ আপনাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা আসে। এই ঘটনাগুলো যখন আমি পড়ি, আমি কিন্তু গভীর রাতে বসে পড়ি আর কল্পনায় অনেক সময় সেই জগতে আমি ঢুকে যাই, আর তখন মনে হয় যে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড এর মধ্যে আমি আছি। তো যাই হোক, এই কারণেই আমার কাছে প্রত্যেকটা এপিসোডই নতুন চ্যালেঞ্জ আর ঘটনাগুলো আমার কাছে অন্যরকম লাগে। যাই হোক, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এই যে আজকের এপিসোডে যে ঘটনাগুলো শেয়ার করব, আমি শেয়ার করার সময় সেরকমই ফিল করেছি। যাই হোক, চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা এনজয় করে আসি। চলে এলাম অদ্ভুত রেতে, নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন রতন লন্ডন ইংল্যান্ড থেকে। রতন তার বন্ধু অ্যারনের কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি শেয়ার করি। আমি চলে যাব রতনের কালেক্ট করা ঘটনায়। ঘটনাটি রতন সাম্প্রতিক সময় শুনেছেন তার বন্ধু অ্যারনের কাছে। তারা আড্ডা দিচ্ছিলেন রাতের আড্ডা, এবং রাতে বেশ তাদের মধ্যে বেশ জম্পেশ আড্ডা হচ্ছিল। আড্ডা যখন মানে একেবারে ফিকে হয়ে যায়, রাত বাড়তে থাকে, তখন ভূতের গল্প শুরু হয়। এই সময় অ্যারন একটা ঘটনা বলে যেটা তার আন্টির সাথে ঘটা একটি ঘটনা। তো ঘটনাটি রতনের কাছে খুব ভালো লেগেছে এবং তিনি চিন্তা করলেন যে আমি এখনই এটা শেয়ার করব। তো শেয়ার করে ফেললেন রতন। তো সেই ঘটনায় চলে যাচ্ছি। 80-এর দশকের কথা। অ্যারনদের পরিবার তখন লন্ডনেরই কোন একটা অংশে বসবাস করত। একটা ছিমছাম পরিবার ছিল তাদের, অ্যারন এবং অ্যারনের দুই ভাই বোন, এবং অ্যারন কিন্তু ছোট, একদম সবার ছোট। সে তখন খুবই ছোট ছিল, এই ঘটনা তখন সে কিছুই বুঝত না বা জানত না, পরবর্তীতে সে শুনছে তার পরিবারের মানুষের কাছ থেকে। তো তার শুধু মনে আছে যে তার আন্টি রিটা তাকে খুব আদর করত, এবং তিনি আসলেই ক্যান্ডি নিয়ে আসতেন বাসায়, এবং সেই ক্যান্ডি তাকে দিতেন, তিনি খুব খুশি হতেন। তো হঠাৎ একদিন তিনি দেখেছেন যে তার আন্টি ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে আসলো তাদের বাসায়। তো তিনি বুঝলেন যে আন্টি নিশ্চয়ই এখানে থাকবে অনেকদিন, খুব খুশি। কিন্তু দেখলেন যে আন্টির মন খারাপ, কান্নাকাটি করছে তার মায়ের সাথে। তো তখন তো বুঝতে পারেননি, পরে বুঝেছিলেন যে আন্টির সাথে আঙ্কেলের একটু সমস্যা হয়েছিল বনি মনাতে। তো তিনি রাগ করে চলে আসছিলেন তাদের বাসায়। তো যাই হোক, অ্যারনের কাছে তখন মজার সময়, আন্টির কাছে যেতে পারছে, ক্যান্ডি খেতে পারছে, সে খুব খুশি ছিল। কিন্তু তার আন্টি মন খারাপ করে থাকতো বাসায়। তো যাই হোক, তার মা তাকে কথাবার্তা বলে বুঝাতো যে এইটা ওইটা করো না বা ইত্যাদি ইত্যাদি, তাদের বিভিন্ন রকম পরামর্শ দিত আর কি। তো আন্টি তার কাজে যেতেন, তিনি চাকরি করতেন, সে চাকরিতে চলে যেতেন এবং চাকরি থেকে আসতেন একেবারে বিকেলে, পড়ন্ত বিকেলে। তো অ্যারন অনেক সময় ওয়েট করতেন যে আন্টি আসলে নিশ্চয়ই কিছু নিয়ে আসবে, আর তিনি এনেও দিতেন বিভিন্ন ক্যান্ডি চকলেট, এগুলো এনে দিতেন। তো একদিন অ্যারনের আন্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি ঘটনার সম্মুখীন হন। সেই ঘটনাটাই অ্যারন বর্ণনা করেছে তার মার কাছ থেকে শুনে। ওই দিন বেশ ঠান্ডা, বেশ ফগি এনভায়রনমেন্ট, হালকা বৃষ্টি হয়েছে, ভিজা ভিজা রাস্তাঘাট। অ্যারনের আন্টি অফিস থেকে ফিরছিলেন সাবওয়েতে। তো এসে নেমে তিনি যখন বেরিয়ে হেঁটে আসছেন, অ্যারনদের বাসায় যাওয়ার পথে কিন্তু একটা পার্ক পড়ে, বেশ ভালো একটা বড় পার্ক। তো এই পার্কের আশপাশে তিনি যখন যাচ্ছেন হেঁটে হেঁটে বাড়ি দিয়ে, তো বেশ কুয়াশায় ছাওয়া পার্কটা। আর ওই দিন তার হাজবেন্ডের সাথে তার দেখা হয়েছিল, মনটা বেশ খারাপ, দুপুরে একটু বাকবিতণ্ড হয়েছে হাজবেন্ডের সাথে। তো তিনি খুব আপসেট ছিলেন, পারলে ওখানে রাস্তায় তিনি মানে কাঁদছেন এরকম একটা অবস্থা। তো খুব মন খারাপ হওয়াতে তিনি তাকালেন পার্কের দিকে, হাতের ডান দিকে। তো পার্কটার যে এন্ট্রেন্সটা তিনি দেখলেন যে তখনও খোলা, বিকেল হয়ে গেছে, পড়ন্ত বিকেল, তো খোলা, কিন্তু কুয়াশায় ছাওয়া, এবং এখান থেকে খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না, দুই একটা মানুষ বেরিয়ে আসছে ওখান থেকে। তো তিনি কি মনে করে হেঁটে ঢুকলেন পার্কে, মনটা খুব খারাপ হয়ে গেছে, তিনি মানে জাস্ট বাসায় ঢুকতে চাচ্ছিলেন না তখন। তো তিনি পার্কে ঢুকে গেলেন, হেঁটে যাচ্ছেন, দেখতেছেন দুই পাশে মানে পেভিং করা রাস্তা, এবং রাস্তাটা ভেজা ভেজা, এবং দুই পাশে গাছগাছালি, বেশ খানিকটা গ্যাপ দিয়ে দিয়ে ল্যাম্পপোস্ট গুলো দাঁড়ায় আছে রাস্তার পাশে, এবং সেগুলো এই কুয়াশা ছাওয়া অবস্থায় কেমন জানি লাগছে, কারণ জ্বলছে না, এবং দেখা যাচ্ছে মানে বেশ খানিকটা দূর দিয়ে এরকম কালো এক একটা রেখা এরকম লাগতেছে। তো যাই হোক, ওনার কাছে একটু অন্যরকম লাগলো, মনটা তো এমনি খারাপ। তো তিনি হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা ছোট্ট এরকম ব্রিজের মতো একটা ওখানে লেক। তো সেটা পার হয়ে গেলেন তিনি হেঁটে খটখট করে, এবং উনি যখন আসছেন, এর মাঝে মাত্র দুইজন মানুষ তাকে পার হয়ে গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, তার মতো চিন্তা করছেন এবং বিভিন্ন জিনিস চিন্তা করছেন আর কি। একজন মানুষ অনেক আপসেট থাকলে যেটা হয়, আর সামনে কুয়াশাগুলো দেখে তার কাছে মনে হচ্ছে যে আরো বিষাদময় এবং মনে হচ্ছে যে আমি যদি কুয়াশার মধ্যে হারিয়ে যেতে পারতাম। এটা চিন্তা করে করে তিনি হাঁটছেন, রাস্তা একদম এরকম বেঁকে গেছে। তো হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর চলে আসলেন, এসে দেখলেন যে ওখানে বেঞ্চ একটা, তো বেঞ্চে বসলেন। বেঞ্চে বসে তিনি অনেক কিছু চিন্তা করছেন বসে বসে মাথা নিচু করে, এবং এর মাঝে কিন্তু কুয়াশা ছেয়ে যাচ্ছে চারিদিকে, তার কিন্তু এগুলো খেয়াল নাই। মানে আলো তো এমনি কম, মানে এমনি তো গ্লুমি স্কাই, আলো কম, আরো কমে গেছে আলো এবং কুয়াশায় চারিদিক ছেয়ে গেছে। তো হঠাৎ তার খেয়াল হলো যে তিনি একটা চিঠি লিখবেন। তিনি তার ব্যাগ থেকে নোটবুক আর পেন বের করলেন, করে তার হাজবেন্ডকে চিঠি লেখা শুরু করলেন। আলোর বেশ স্বল্পতা, এর মাঝে তিনি লিখছেন। লিখতে লিখতে কিছু জায়গায় গিয়ে তিনি কিছু লেখা তিনি চিন্তা করলেন এটা ঠিক হয়নি, তিনি কেটে ফেললেন। কেটে সেই কাগজটাকে দুমড়ে মুচড়ে ব্যাগে রাখলেন, আবার লেখা শুরু করলেন। আবার অনেক কিছু ভাবছেন, চিন্তা করছেন কি লিখবেন। মানে তিনি একটা টোটাল একটা মানে থট প্রসেসে ঢুকে গেছেন, তার মাথার মধ্যে একটা ঘোর চলে আসছে। তিনি লিখছেন এবং অনেক কিছু তার মনে আসছে, সেগুলো লিখে ফেলছেন। তো এরকম করতে করতে অনেক সময় চলে গেছে। তার যে সামনে দিয়ে মানুষ বের হয়ে গেছে কয়েকজন, তার কিন্তু খেয়াল নাই। তিনি দেখলেন যে অনেক মানুষ বের হয়ে গেছে ওখান থেকে, জায়গাটা একদম কোয়াইট হয়ে গেছে। আর তার ঘোরটা ভাঙলো যখন আলো একেবারেই কমে গেছে। তিনি কিন্তু লিখে ফেলছেন, বেশ অনেকখানি লিখছেন অনেক কিছু। এর মাঝে হঠাৎ বাতি জ্বলে উঠল, তার থেকে সবচেয়ে কাছের যে ল্যাম্পপোস্ট সেটাতে বাতি জ্বলে উঠায় তার হঠাৎ করে হুঁশ ফিরল। যারি আমি কোথায় বসে আছি, কতক্ষণ হয়ে গেছে, আমি কি করতেছি এখানে। তিনি দেখলেন যে পার্কের মধ্যে কিন্তু এমনি তো ওইটা মানে ওই সময় গ্লুমি স্কাই এবং বেশ অন্ধকার হয়ে গেছিল। এখন মানে আসলে তিনি কিভাবে লিখছেন সেটাই তিনি বুঝতে পারছেন না, যে বেশ অন্ধকার হয়ে গেছে এবং কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু ল্যাম্পপোস্টটা যে বাতি জ্বলে উঠছে এটাতে কুয়াশাগুলো মনে হচ্ছে কেমন আলোকিত হয়ে গেছে। মানে একটা আলোকিত কুয়াশার একটা মানে কুণ্ডলী তার আশপাশ দিয়ে চলাফেরা করতেছে এরকম। তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন। তো তিনি চিন্তা করলেন যে না, এটা ঠিক হয়নি, আমি কিসের মধ্যে ঢুকছি, আমার মাথায় আমি কি করতেছি। এগুলো চিন্তা করে তাড়াতাড়ি নোটবুক পেন সব ঢোকায় তিনি উঠে বসলেন। উঠে বসে দেখতেছেন যে তিনি এখন ঠাওর করতে পারতেছেন না, তিনি এতটা ঘুরেছিলেন। তিনি কি ডান দিক দিয়ে হেঁটে আসছেন না বাঁ দিক দিয়ে হেঁটে আসছেন, এটা তিনি চিন্তা করতে পারতেছেন না। তো তারপর তিনি চিন্তা করলেন, আমি মনে হয় বাঁ দিক থেকে আসছি। মানে তার ওই খেয়ালটা আর এখন হচ্ছে না ডান দিক না বাঁ দিক। তো তিনি বাঁ দিকে হাঁটা ধরলেন। তো হেঁটে যাচ্ছেন সামনে এবং বেশ ঘন ডেন্স কুয়াশা, এবং এই যে বাতিগুলো জ্বলছে পার্কের সেটাতে মনে হচ্ছে কুয়াশাগুলো জ্বলতেছে এরকম। তো হাঁটতে হাঁটতে তার এতটুকু মনে আছে তিনি একটা ব্রিজ পার হয়েছেন। তো তিনি মনে করলেন যে আমি ব্রিজের কাছে গেলেই তো বুঝতে পারবো যে আমি এদিক দিয়ে আসছি। তো হাঁটতে হাঁটতে তিনি চলে আসছেন ব্রিজের উপরে, এরকম একটা ব্রিজ বেশ সুন্দর, মানে রেলিং দেয়া এবং পাশে লেক দেখা যায়। তবে এখন এই কুয়াশার কারণে লেক দেখা যাচ্ছে না, কুয়াশা ছেয়ে আছে এবং ব্রিজের এই পাশে ওই পাশে ল্যাম্পপোস্ট বেশ দূরে, এই জায়গাটা বেশ অন্ধকার, বেশ আলো আধারি। তো তিনি হঠাৎ করে খেয়াল করলেন যে ওই গ্রিলের পাশে, মানে রেলিং যে দেওয়া সেই রেলিং এর পাশে একটা মানুষ দাঁড়ায় আছে ওখানে, মানে সেই লেকের উপরে যে ব্রিজ, ব্রিজের উপরে রেলিং এর পাশে একটা মানুষ দাঁড়ায় আছে এবং সে নড়তেছে না, সে ডানে বামে যাচ্ছে না, সে দাঁড়ায় আছে ওইখানে। তো মিস্ত্রিরা চিন্তা করলেন যে ওকে, দাঁড়ায় থাকলে থাকুক, আমার কি, আমি যাই। তবে একটু ভয় লাগতেছে, কারণ অনেক সময় অনেক অপরাধী মানুষজন থাকে এরকম জায়গায়, নির্জন জায়গায়, এটা তার বেশ ভয় লাগতেছে আর কি। তারপরও তিনি সাহস করে হেঁটে গেলেন। তিনি জানেন যে তাকে হেঁটে যেতে হবে, বেরোতে হবে এখান থেকে। তো হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন, ওই মানুষটা কিন্তু ওখানেই দাঁড়ায় আছে। তো আলো পড়ছে দুই পাশ থেকে, কিন্তু ল্যাম্পগুলো বেশ দূরে, সেখান থেকে হালকা আলো এসে পড়ছে এই জায়গায় এবং মোটামুটি অবয়বটা বোঝা যাচ্ছে মানুষটার, যে একটা মানুষ দাঁড়ায় আছে, মনে হচ্ছে একটা ওভারকোট পরা মানুষ। তো তিনি বেশ কাছে চলে আসছেন মানুষটার, তার থেকে প্রায় হয়তো মানুষটা ওই যে রেলিং এর ওই পারে আছে, তার দূরত্ব হবে এখন 3-4 ফিট। তিনি হঠাৎ করে খেয়াল করলেন যে মানুষটার অবয়ব পুরোই বোঝা যাচ্ছে একটা ওভারকোট পরা, তো মানুষটার মাথা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে মাথা নাই মানুষটার। তো তিনি ভেতরে ভেতরে কেঁপে উঠলেন, পুরো একটা ঠান্ডা স্রোত বয়ে গেছে ওনার শরীর দিয়ে। তো হাঁটা থামাইলেন না, উনি হেঁটে যাচ্ছেন সামনে এবং ঠান্ডাটা মনে বেশি লাগছে। তিনি যখন ওই মানুষটার একেবারে পাশাপাশি প্যারালালি চলে আসছেন, মানুষটা দাঁড়ায় আছে, দেখে মনে হচ্ছে যে গ্রিলের মধ্যে দুই হাত দিয়ে পানির দিকে এরকম তাকায় আছে মানুষটা, এরকম যেটা হয় যদি কেউ দুই হাতে গ্রিল ধরে এরকম নিচে লেকের দিকে তাকায় থাকে, সেরকম ভাবে তাকায় আছে মনে হচ্ছে। তো তিনি যখন প্যারালালি পাস করতেছেন মানুষটাকে, হঠাৎ করে মানুষটা ঘুরল, মানে ফট করে ঘুরলো, তো ঘোরার সাথে সাথে মানে রিটা খুব ভয় পেয়ে গেছেন, তার সারা শরীর মানে একদম কেঁপে উঠছে এবং তিনি হাঁটা থামান নাই, তিনি জাস্ট ওদিকে তাকাই হাঁটতেছেন সামনে। তো তিনি হাঁটতে হাঁটতে খেয়াল করলেন যে তিনি যাকে মনে করছিলেন যে একটা লোক ওভারকোট পরা, সেটা একটা লোক না, মনোচরের মহিলা। তিনি অবয়ব দেখে এখন ঠাওয়ার করতে বলছেন একটা মহিলা, কিন্তু মানে তার ঠিক কাঁধ পর্যন্ত দেখা যাচ্ছে, মাথার উপরের অংশটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে তার মাথাটা নাই। এবং সে যে ঘুরে দাঁড়াইছে মনে হচ্ছে ওই শরীরটাই তাকে দেখতেছে মিস্ত্রিটাকে। তো তিনি দ্রুত হাঁটা শুরু করলেন, তিনি মানে দৌড়াইতেও ভয় পাচ্ছেন, এবং ওই যে ইতো মানে ব্রিজের যে পাটাতন সেটাও ভিজা, সামনে রাস্তাটাও ভিজা পিচ্ছিল, তিনি যে জুতা পরা তিনি স্লিপ করতে পারেন। তিনি দ্রুত হেঁটে যাচ্ছেন, প্রচন্ড ভয় পেয়েছেন মিস্ত্রিটা, খুব ভয় পেয়েছেন, তিনি দ্রুত হেঁটে যাওয়া শুরু করলেন ওখান থেকে। এবং তিনি বুঝতে পারলেন এইটা মানে স্বাভাবিক কিছু নয়, প্যারানর্মাল কোনো ব্যাপার। তিনি দ্রুত হেঁটে আসছেন ওই পাশে, এর মাঝে কুয়াশা আরো ডেন্সড হইতেছে, আরো ঘন হচ্ছে সামনে, কিন্তু ওই যে ওই পাশের ল্যাম্পোস থেকে যতটুকু আলো আসতেছে অতটুকু দেখা যাচ্ছে শুধু কুয়াশার কুয়াশা। তো তিনি মানে তার শরীরে একটা কাঁপুনি অনুভব করতেছেন এবং হাঁটতেছেন। হঠাৎ তিনি ফিল করলেন তার পেছনে পেছনে কেউ আসতেছে, মানে তার পেছনে একটা ফুটস্টেপের শব্দ পাচ্ছেন তিনি। তো ভেতরে ভেতরে কোকড়ায় গেছেন রিটা, কোকড়ায় গেছেন তিনি, মানে অবচেতন মনেই আস্তে করে তাকাইছেন পেছন দিকে। তা আলোতে তো খুব ভালো দেখা যায় না, ওই যে দূরে ল্যাম্পোস্টের আলো হালকা পড়ছে এটাতে তিনি দেখলেন ওই যে অবয়বটা দেখছেন, অবয়বটা তার পেছনে পেছনে আসতেছে। এবং তিনি একদম স্পষ্ট একেবারে তিনি শিওর হলেন যে ওইটার শরীরের শরীরটাই শুধু আছে, মাথাটা নাই, সেটা তাকে ফলো করে আসতেছে। তো এক পর্যায়ে তার মনে হলো তিনি ভয়ে দৌড় দেন ওইখান থেকে, কিন্তু দৌড় দেওয়ার সাহসটা তিনি সঞ্চার করতে পারেন নাই, কারণ দৌড় দিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর তার কাছে মনে হচ্ছিল যে ওইটা পেছন থেকে দ্রুত চলে এসে তাকে ধরবে। তিনি যাচ্ছেন সামনে আর মনে মনে তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছেন যে তাকে যেন এই বিপদ থেকে বাঁচায়, আর তিনি ভাবতেছেন যে আমার পথ শেষ হচ্ছে না কেন। তিনি হাঁটতে হাঁটতে দেখলেন যে তিনি এমনটা জায়গায় আসছেন, জায়গাটার মধ্যে গাছগাছালি আরো বেশি, এত ঘন গাছপালার মধ্যে দিয়ে তিনি হেঁটে আসছেন আগে সেটা তিনি মনে করতে পারেন না, আসলে তিনি তো ঘোরের মধ্যে ছিলেন আর এত রাস্তা তো তিনি হাঁটেন নাই। তার মনের মধ্যে সন্দেহ হলো যে আমি মনে হয় মানে উল্টা দিকে হাঁটছি, মানে বেরোয় যাওয়ার জন্য পার্ক থেকে। তো যাই হোক, এখন আর কি করার আছে, রাস্তার সামনের দিক যেতে হবে, কারণ তার কাছে মনে হচ্ছে যে তার পেছনে কেউ আসতেছে এবং তিনি দেখছেন যে ফলো করে আসতেছে ওইটা। তো সামনে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তার চোখের সামনে একটা জিনিস মানে ক্লিয়ার হলো যে সামনে ল্যাম্পোস্ট গুলো মনে হয় ঘুরে গেছে, মানে একটা সার্কেলের মতো আছে, আর এই পাশে একটা বেঞ্চ। তো তিনি এই সময় খেয়াল করলেন যে তার পেছনে যে আসতেছিল মনে হচ্ছে তার হাঁটার স্পিডটা বেড়ে গেল, তার সাথে মানে দূরত্ব কমে যাচ্ছে। তো এইবার রিটা আর ওখানে মানে ওইভাবে হাঁটতে সাহস করলেন, তিনি দৌড় দিলেন, কাইন্ড অফ দৌড় তিনি দৌড় দিচ্ছেন, এবং এর মাঝে তিনি দেখলেন যে ওই যে সামনে একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চের উপর কেউ বসে আছে এবং তাকে পুরা মানে বোঝা যাচ্ছে যে তার একটা অবয়ব আছে, মানে একটা হয়তো ওভারকোট বা কিছু পরে যদি কেউ বসে থাকে সেরকম একটা মানুষ, এবং মনে হচ্ছে পুরুষ মানুষই। কুয়াশায় ঢাকা চারিপাশটা, তার মুখ চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনি যখন নাকি ওইটাকে পাশ কাটাতে গেলেন, মানে মানে প্যারালালি যখন চলে যাবেন দৌড় দিয়ে তার সামনাসামনি, তখন তিনি খেয়াল করলেন যে ওই যে মানুষটা বসে আছে তার চোখ দুটো জ্বলে উঠল তপ করে, অনেকটা ওই যে সাপত বা কোন প্রাণীর চোখ যদি জ্বলে ওঠে যেরকম সেরকম। তো এটার আর মানে একেবারে সাহস জিরো হয়ে গেল, আর তার বোধ শক্তি পুরো নাই, তিনি দৌড় দিলেন ওই যে জায়গাটা বললাম যে ফাঁকা এরকম ঘুরে গেছে, ওই জায়গাটা একটা সার্কেলের মতো। তিনি দৌড়ায় ওই সার্কেলের দিকে পার হলেন এবং তিনি আর কিছু চিন্তা করতে পারতেছেন না, তার মাথায় একটাই চিন্তা তিনি বের হয়ে যাবেন, আর পড়ে গেলে তার কিছু করার নাই। তো দৌড়াতে 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 তিনি একসময় দেখলেন যে হ্যাঁ, তিনি এই যে পার্কের একটা মানে এক্সিট মানে আরেকটা রাস্তা দিয়ে তিনি বের হয়ে আসছেন রাস্তায়, চলে যেখান থেকে বেরিয়েছেন ওখানে অনেক কুয়াশা, অনেক কুয়াশা, কিন্তু লাকিলি তিনি দেখলেন কয়েকটা গাড়ি পাস করে গেল। তার মনে একটু সাহস আসলো যে আমি মনে হয় মানে বেঁচে গেছি, এই যাত্রা বেঁচে গেছি। তো তিনি ডানে বামে তাকাচ্ছেন, দুইটা গাড়ি পাস করে গেছে, রাস্তা কিন্তু তখনও নির্জন। তো হঠাৎ করে তিনি শুনলেন একটা হুইসেলের মতো, মানে খুব আস্তে এইভাবে কেউ শীষ দিলে যেমন হয় মুখ দিয়ে এরকম একটা শীষের মতো শব্দ। তো তিনি বাঁয়ে তাকাইলেন, শীষের শব্দ আসছে বাম দিক থেকে, তাকায় দেখলেন যে ওই যে দেখছিলেন তিনি যে ওই যে একটা কেউ তাকে ফলো করে আসতেছে যার জাস্ট বডিটা আছে, সেটা ওইখানে দাঁড়ানো, মনে হচ্ছে যে শীষটা সেখান থেকে আসছে। এরপর প্রচন্ড স্পিডে শ্যাত করে মনে হলো বাতাসের মতো ওটা ছুটে আসলো তার দিকে। তো রিটা একটা ঝাঁকুনি অনুভব করছিলেন, তিনি নাকি এমনটা ঝাঁকুনি অনুভব করছিলেন, তার সারা শরীর কাঁপতেছে এবং তার কাছে মনে হচ্ছিল যে তার পায়ের আঙ্গুল থেকে শুরু করে একটা ঝিনঝিন অনুভূতি, মানে হাত পায়ে যে ঝিঝি লাগে সেরকম একটা ঝিনঝিন অনুভূতি আস্তে আস্তে করে তার পায়ের আঙুল থেকে উপর দিকে উঠতেছে এবং এক সময় তার ঘাড়ের কাছে উঠল, তার কানের দুই পাশে উঠল, তার মাথার চুলের কাছে উঠল এবং তার একটা গুজবাম্প হলো এবং তিনি কেমন জানি মনে হলো তিনি এই ওয়ার্ল্ডে নাই, মানে কেমন একটা উদ্ভট অনুভূতি তার হওয়া শুরু করলো এবং তিনি খুব আশ্চর্যজনক ভাবে হাঁটা ধরলেন রাস্তা ধরে এবং হাঁটতে 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 তিনি সোজা তার বোনের বাসায়, মানে অ্যারনদের বাসায় চলে আসলেন এবং গেট নক করে ঢুকলেন। তো অ্যারনের আম্মু যখন নাকি উনি ওখানে বেল দিয়েছেন, অ্যারনের আম্মু গেট খুলে নাকি অবাক হয়ে গেছেন, তিনি কোনো কথা বলেন নাই, তিনি রুমে ঢুকে গেছেন, তার বাসায় তার রুমে ঢুকে গেছেন। তো রুমে ঢুকে তিনি নাকি উদ্ভট একটা ফিল পাচ্ছিলেন, মানে যেটা নাকি তার ব্যাখ্যা করার মতো না, মনে হচ্ছে যে তার কানের কাছে কেউ ফিস ফিস করতেছে, কথা বলতেছে, তাকে কিছু কিছু কথা বলতেছে, বিভিন্ন রকমের কথা, সেগুলা তিনি সবকিছু মনে করতে পারতেছেন না, বাট তার সাথে এরকম ফিস ফিস করতেছে। তো তিনি রুমের মধ্যে ওইভাবেই নাকি তার বিছানায় বসে পড়ছিলেন, ওখানে যে বিছানাটা ছিল বিছানায় বসে পড়ছেন। অনেকক্ষণ পর নাকি অ্যারনের আম্মা আসছে যে কি ব্যাপার, মানে ও বাসায় আসছে, কোনো কথা নাই, বার্তা নাই, এদিকে আসে না। তো তিনি যেয়ে দেখেন ওই ঘরের ভেতরে মনে হচ্ছে কথা বলতেছে কেউ, দুইটা কণ্ঠ, একটা ভারী কণ্ঠ আর একটা তার বোনের কণ্ঠ। তো অ্যারনের আম্মু ওই মানে দরজার কাছে যেয়ে তার বোনের নাম ধরে ডাক দেয়, রিটা রিটা বলে ডাক দেয়। তো ডাক দেওয়ার পর নাকি কোনো সাড়া শব্দ নাই, তো উনি নাকি গেটটা তখন ওই নবটা মোচকায় খুলে খুলে রাখে, ঘরের মধ্যে অন্ধকার, মানে বাতি জ্বালানো হয়নি, ঘরের মধ্যে অন্ধকার। আর এই কর্নারের যে একটা কাউচ ছিল ছোট, ওই কাউচের মধ্যে তার বোন বসে আছে, রিটা বসে আছে এবং সে সরাসরি তার দিকে তাকায় আছে, মনে হচ্ছে চুলগুলো ছাড়া সামনের দিকে। এই এতটুকু যদি দেখতে পারছেন অ্যারনের আম্মু জাস্ট ওই তাদের করিডোরের যে বাতিটা পড়ছে ভেতরে, ওই বাতিতে মানে ওই আলোতে অতটুকু দেখতে পারছে। আলোটা মানে মানে একটা করিডোরে আলো যদি ঘরের মধ্যে পড়ে কতটুকু হয়, এটুকুর মধ্যে তিনি দেখলেন যে তার বোন ওখানে বসে আছে কাউচের মধ্যে, চুলগুলো একদম সামনের দিকে ফেলে এরকম। তো তাকে দেখে নাকি খুব অকথ্য ভাষা গালি দিয়ে ওখান থেকে লাভ দেয়, রিটা লাভ দেয়। তো তখন অ্যারনের আম্মু ওই তাকে ধরার চেষ্টা করে কিন্তু তারা দুজনই পড়ে যায় ওইখানে এবং তাকে নাকি একদম চেপে ধরে ওইখানে অ্যারনের আম্মুকে। তো অ্যারনের আম্মু অনেক ছোটার চেষ্টা করতেছে, তিনি এক পর্যায়ে চিৎকার শুরু করেন। এই চিৎকার শুনে অ্যারনের বাবা ছিল বাসায়, তিনি এসে পড়েন, এসে তিনি দেখেন যে তার স্ত্রী পড়ে আছে এবং তার যে আর কি তার স্ত্রী বোন যে রিটা, সে তার স্ত্রীর উপর এরকম উঠে চেপে ধরে রাখছে এবং চুলগুলা এলোমেলো তার দিকে তাকায়, এরকম মুখ তুলে তাকায় অ্যারনের বাবার দিকে এবং সে খুব একটা বিচ্ছিরি ভাবে ভেঙ্গি কাটে, উল্টাপাল্টা আচরণ করে বিভিন্ন রকমের কথা বলে মনে হয় তার উপরে ছুটে আসবে এরকম। তো তিনি তাড়াতাড়ি গিয়ে ধরেন, ধরে রিটাকে ধরে সোজা করার চেষ্টা করেন এবং রিটা তখন তিনি নাকি মানে খুব অন্যরকম ভাবে কথা বলতেছিলেন, অশ্লীল গালি দিয়েছিলেন এরকম। তো এর মাঝে অ্যারনের আম্মু উঠে পড়ে, উঠে অ্যারনের আব্বু আম্মু দুজনে মিলে তার আন্টিকে ওই যে বিছনার বেডশিট দিয়ে পেঁচায় ফেলেন, কারণ তিনি খামচি দিচ্ছিলেন, লাঠি মারার চেষ্টা করতেছিলেন, কামড়ও দেওয়ার চেষ্টা করতেছিলেন। যাই হোক, তাকে কোনো মতো এরকম আটকায় তারা ওই পেঁচায় আর কি, বেডশিট দিয়ে পেঁচায়, অ্যারনের আম্মু তাকে ধরে রাখছে কোনো মতে। অ্যারনের আব্বু ইমার্জেন্সিতে কল দিল, তো তখন অ্যাম্বুলেন্স আসছে, আসার পর তারা তাড়াতাড়ি এসে দেখে যেরকম পাগলামি করতেছে কি অবস্থা। তো তাদের মাঝে যে এক্সপার্ট ছিল সে তাকে মেডিসিন দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুললো, আর বাসায় যেহেতু বাচ্চারা আছে, অ্যারনের আব্বু থাকলে অ্যারনের আম্মু গেল হসপিটালে। হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে সমস্যাটা কি, বললো যে এরকম তার মেন্টাল স্ট্রেসে ছিল এরকম এসে, বাট আবার ওরকমও বলতে পারতেছে না, কারণ ওরকম হলে তাকে একটা মেন্টাল পেশেন্ট হিসেবেও চিহ্নিত করতে পারে। বললো যে সে কোয়াইট নর্মাল ছিল, আজকে হঠাৎ তার কি হয়েছে আই ডোন্ট নো, মেন্টাল স্ট্রেস ছিল বাট সেটার থেকে এরকম আউটব্রাস্ট করার কথা না, বাট তার আচরণ খুবই অন্যরকম ছিল, আপনি দেখছেন ডাক্তারকে বলা যায় সে হাসপাতালে এসেও ডিফারেন্ট আচরণ করতেছিল। অ্যারনের আম্মু তখন চিন্তা করেন, তিনি কিন্তু এইসব জিনিসে বিশ্বাস করতেন, তিনি বললেন যে আমার মনে হয় তাকে পজেস্ট করছে কিছু। ডাক্তার তো আসলে লজিক্যালি ওইটা মানবে না, ডাক্তার শুনল, শুনে বলল যে এখন আমরা তাকে ঘুম পাড়ায় রাখতেছি, আপনি থাকেন, স্টে বিসাইড হার অ্যান্ড দেন উইল সি হোয়াট হ্যাপেন। এই বলে ডাক্তার ওই কাগজপত্র লিখে দিল। অ্যারনের আম্মু বসেছিল পাশে আর কি, অ্যারনের আন্টি যখন বিছানায় তখন বসেছিল পাশে। তো সে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে আবার কেঁপে উঠতেছে, কি কি জানি বলতেছে। তো মানে খুবই একটা অন্যরকম। তো এর মধ্যেই নাকি মানে বেশ তাকে নাকি বেশ কড়া ঘুমের ওষুধ দিয়ে ডাক্তার ঘুম পাড়া রাখছে। এর মাঝেই নাকি হঠাৎ করে সে তাকায় চোখ খুলে অ্যানোরের আম্মুকে বলতেছে যে ওকে নিয়ে যাব, ওকে তোরা পাবি না বলে হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। তো প্রচন্ড ভয় পেয়েছে সে, হাসি দেখে আর বলার যে স্টাইল সেটাতে অ্যারনের আম্মু প্রচন্ড ভয় পেয়েছে। তিনি ওখান থেকে চিৎকার করে নার্সকে ডাকলেন। নার্স আসলে এসে দেখতেছে আসলেই সে কেমন জানি করে হাসতেছে ই করতেছে, তাকে তাড়াতাড়ি নার্সরা বেঁধে ফেলেন। তো এর মাঝে তাদের ওইখানে ডাক্তারদের মাঝে রাতে একটা ডিউটি ডাক্তার ছিল, তিনি বেশ বয়স্ক, তিনি ঘটনাটা দেখলেন। দেখে অ্যারনের আম্মুর সাথে কথা বললেন যে কি ব্যাপার। তো অ্যারনের আম্মু বললেন যে আমার বোনের এরকম এরকম মেন্টাল সমস্যা ছিল, কিছু ফ্যামিলিগত কিছু স্ট্রেস ছিল, বাট আমার মনে হয় না সেটার জন্য এরকম কিছু হয়েছে। সে ডাক্তার বলল যে আমারও মনে হয় না তার আচরণ দেখে। অ্যারনের আম্মু বলল যে আমার মনে হয় সে পজেসড, তাকে কেউ পজেস্ট করছে, তাই কোনো কিছু পজেস্ট করছে। তো ডাক্তার জাস্ট তাকে এমন ভাবে বললেন জিনিসটা আর কি, তিনি ক্লিয়ারলি বলেন না, ডাক্তার বলতেও পারেন না আসলে লজিক্যালি। তিনি বললেন যে দেখেন সব রকমের চিকিৎসাই সবার হওয়া উচিত, আপনার যদি মনে হয় যে আপনাদের এই ধরনের ধর্মীয় চিকিৎসা দেওয়ার প্রয়োজন তাহলে আপনারা দেখতে পারেন। তো বলে যে এখন আপাতত সে ঘুমাক, তাকে এত এইভাবে আমরা চেষ্টা করে রাখতেছি ঘুম পাড়ায়, তারপরে সে কিভাবে উঠলো আর যে আচরণ করলো এটা করার কথা না। তো যাই হোক, বলল যে আমরা তাকে ওয়াচে রাখতেছি কি অবস্থা। তো ডাক্তার রাখলো, অ্যারনের আম্মু শেষ রাতের দিকে তিনি একটু রেস্ট নিতে পারছিলেন। তো এরপর তিনি সকালবেলা দেখেন যে তার বোন মোটামুটি মানে স্বাভাবিকভাবেই তার ঘুম ভাঙছে, কথা বলতে পারতেছে না, গায়ে মনে হচ্ছে শক্তি নাই, কেমন গলা ভেঙে গেছে এইভাবে কথা বলতেছে। তো অ্যারনের আম্মু তখন জিজ্ঞেস করে যে কি হয়েছিল, সে ঠিক মতো বলতেও পারে না, মানে সে মানে খুবই করে দুর্বল, চোখ খুলে নাকি তাকাইতে পারে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তাকে রিলিজ করে দিছে, বাসায় নিয়ে আসছে অ্যারনের আন্টিকে। বাসায় আনার পরে তো আসলে মনে মনে খুব ভয় তাদের যে ঘরের মধ্যে এরকম কি হয়। তো তখন অ্যারনের আব্বু তার এক ফ্রেন্ডের সাথে পরামর্শ করে ওখানে গিয়ে একজন প্রিস্টকে নিয়ে আসেন তাদের বাসায় কথা বলে। তো প্রিস্ট দেখেন, দেখে যখন নাকি প্রিস্ট কাছে যান অ্যারনের আন্টির, তখন তিনি শুয়েছিলেন, কাছে যাওয়ার পরে নাকি প্রিস্টের সাথে কথাবার্তা যে হয় সে কথাবার্তা পুরো স্বাভাবিক মানুষের মতো বলতেছেন এবং তিনি নাকি পটপট করে উত্তর দিচ্ছিলেন প্রিস্টকে। তো প্রিস্ট নাকি ওখান থেকে বের হয়ে আসে, এসেই বলে যে ওকে আসলে মানে একটা অবচেতন ভাবে মানে এক মানে সেকেন্ড লেয়ারে গিয়ে পজেস করে রাখছে, ওর থেকে কিন্তু আলাদা হয়নি, ওকে পজেস করছে। এই কথাগুলো যখন প্রিস্ট বলতেছিল এখানে দাঁড়ায় করিডোরে, তখনই নাকি হাসতেছে ঘরের ভেতর থেকে হাসতেছিল অ্যারনের আন্টি, মানে এমন ভাবে হাসতেছিল বলার মতো না। তো প্রিস্ট বলল যে মানে তাদেরকে বলল যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাবধান রাখবেন, তার কাছে জানে না যায়, একদম আপনাদের তো বাচ্চা আছে, বাচ্চাদের যেন তার কাছে না যায়। তো এটা দেখতেছি আমার পক্ষে তো এখন এক্সোসিজম করা সম্ভব না, বাট আমি এক্সপার্ট মানুষ আছে তাকে খবর দিচ্ছি, আসলে পরে আমরা দেখি কি করা যায়, আর আমাদের হঠাৎ এরকম পারমিশন থাকে না এক্সোসিজম করার জন্য। তো যাই হোক, অ্যারনের আব্বু রাজি ছিল প্রিস্ট যেভাবে যা করবেন। তারপর নাকি তাদের বাসায় এরকম এক্সপার্ট নিয়ে আসা হয়, চার্চের লোক এন এক্সপার্ট, তারা বসে ওখানে একটা এক্সোসিজম করেন। তো বেশ ভয়ের ছিল ব্যাপারটা, এটা নাকি বেশ ভয়ের। অ্যারন শুনছে তার মায়ের কাছে, তার মা নাকি বলতে গিয়েও শিউরে ওঠে, মানে এমন ভয়ঙ্কর আচরণ করছিল অ্যারনের আন্টি যেটা বলার মতো না। এবং প্রিস্টরা পুরোপুরি হয়ে গেছিল, নার্ভাস হয়ে গেছিল তাকে ছাড়াতে যে, এবং তাকে বলতেছিল বারবার যে আমার রাস্তা দিয়ে গেছে সে, আমি যেখানে ওয়েট করি সেই জায়গা দিয়ে সে গেছে, হ্যাঁ তাকে মানে ছাড়বো না, হ্যাঁ তাকে নিয়ে যাবো এবং তাকে পানিতে নিয়ে যাব, মানে মানে যেই জিনিসটা তাকে ধরছে সে বলছে তাকে পানিতে নিয়ে যাবো, এরকম ভাবে বলছে। তো যাই হোক, সেই এক্সোসিজমে এক সময় ওটা ছেড়ে যায়, ওনাকে ছেড়ে যায় এবং অনেক দুর্বল করে দিয়ে যায় সেই আন্টিকে, অ্যারনের আন্টিকে। এবং তিনি নাকি খুবই দুর্বল হয়ে গেছিলেন, হাঁটা চলা করতে পারতেন না, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। অ্যারনদেরকে যেতে দেওয়া হতো না তার আন্টির সামনে, কারণ ওই যে প্রিস্ট মানা করছিলেন যে যাতে বাচ্চারা না যায় সামনে, তো তাকে ওইভাবে রাখা হতো তাদের বাসায়। এবং পরবর্তীতে ওনার হাজবেন্ডও আসেন, এসে মানে খুব খারাপ ফিল করেন, এসে তাদের সাথে মানে অ্যারনের বাবা মার সাথে কথাবার্তা বলে তিনিও এসে টেক কেয়ার করেন তার ওয়াইফকে। এবং আস্তে আস্তে নাকি উনি রিকভার করেন, বাট কখনোই নাকি অ্যারনের আন্টি আবার সে আগের মতো সেই সেরকম প্রাণচঞ্চল হন নাই, তিনি নাকি বেশ অন্যরকম হয়ে গেছিলেন, বেশ গম্ভীর টাইপের হয়ে গেছিলেন, কেমন জানি হয়ে গেছিলেন। তিনি নাকি একলা থাকলে ভয় পেতেন, রাতের বেলা একা কোনো জায়গা দিয়ে চলাফেরা করতেন না, আর অ্যারনের আঙ্কেলের খুব টেক কেয়ার করতে হতো সে আন্টিকে, কারণ তিনি কাইন্ড অফ নিজেকে একটু দোষী ভাবতেন যে তার সাথে ঝগড়াঝাটি হওয়াতে এই জিনিসটা হয়েছে আর কি। তো যাই হোক, পরবর্তীতে তো তাদের জীবন এভাবেই চলছে। তো এটাই ছিল অ্যারনের শেয়ার করা ঘটনা। এবং অ্যারন নাকি বলছে রতনকে যে তিনি এরকম আরো মানুষকে জানেন যারা পজেস্ট হয়েছিল এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সব ঘটনা তাদের সাথে ঘটছে। এর মাঝে একজন বয়স্ক লোক আছে যার নাম হেনরি, যে নাকি অ্যারনদের নানা বাড়ি যে এলাকায় সেখানকার বাসিন্দা। তো সেই লোকটা নাকি ছোটবেলায় পজেসিভ ছিল এবং তাকে নাকি কখনোই ওই এন্টিটি ছেড়ে যায় নাই। তো সেই লোক নাকি করত কি, তাদের বাসার যে জানালা বিশেষ বিশেষ রাতে মানে হঠাৎ হঠাৎ করে তার বাসার জানলা খুলে সে নাকি অনেকটা টিকটিকির মতো বেয়ে উঠে যেত তাদের ওই যে বড় বাড়ি, সেই বড় বাড়ির উপর উঠে যেত এবং সেই রুফের উপরে বসে নাকি সে চাঁদের দিকে তাকায় থাকত। এবং ওই সময় সে কাউকে দেখলে এমন ভাবে তাকায় তার বাড়ির আশেপাশে কেউ ভয়েই যেত না। ওই হেনরিকে নাকি খুব ভয় পেত মানুষ। তো এই একটা পজেস মানুষের কথা অ্যারন বলছে। এবং অ্যারন কখনো হেনরিকে সামনাসামনি ওইভাবে দেখারই সাহস পায়নি, সে দূর থেকে হেনরিকে দেখছে যখন সে নানা বাড়ি গেছে এবং সে তখন এই হেনরির ঘটনা শুনছে। আর হেনরিদের বাসাটাও নাকি একদম লেফট অ্যালোন একটা বাসা ছিল, মানুষজন ওখান দিয়ে চলাফেরা করত না, বেশ বড় একটা কম্পাউন্ড নিয়ে বিশাল একটা বাড়ি, ওখান দিয়ে নাকি মানুষ চলাফেরা করত না, হেনরিরও মানুষ অ্যাভয়েড করত, কারণ যে সে আসলে সবাই জানত যে সে ছোটবেলার থেকেই পজেসড এবং সে কখন কখন হঠাৎ করে তার এই ইটা বের হয়ে আসে, এজন্য মানুষজন তাকে এড়ায় চলত। তো এই হেনরির ব্যাপারটা হোক, অ্যারন বলছে যে সে যদি কখনো এই হেনরির আরো কিছু ব্যাপার সে কিভাবে পজেসড ছিল বা এগুলো যদি সে বের করতে পারে টোটাল ঘটনা, সে রতনকে জানাবে। তো যাই হোক, আমি রতনের কাছে অপেক্ষায় রইলাম, রতন যদি এরকম একটা ঘটনা কালেক্ট করে দিতে পারে অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো যদি মানসম্মত হয়, কারণ আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছে যেটা আমি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের সুচিন্তিত মতামত জানানোর জন্য আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। শুধু মতামত না, আপনারা কিন্তু আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, আপনাদের নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত দুজনের সাথে ঘটা কোনো ঘটনা, আপনার এলাকার লেজেন্ড মিথ বা ফোকলোর পাঠিয়ে দিন আমাদের কাছে, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত রে শুনতে পায়। যারা আহমেদ বাবু ফেসবুক পেজে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করবেন এবং লাইক দিয়ে দেবেন। আমাদের অদ্ভুত রে পেজটিকে ফলো এবং লাইক দিয়ে দেবেন। আমাদের অদ্ভুত রে ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন করে ফেললে সব আপডেট পেয়ে যাবেন। প্যাট্রিয়নে গেলে আমাদের থার্সডে নাইট ফিয়ার গুলো আপনারা ফ্রি মেম্বারশিপের আন্ডারে পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যাড ফ্রি অবস্থায়। আর যদি মেম্বারশিপ জয়েন করেন তাহলে তো অন্যান্য কন্টেন্ট সাথে থাকছেই। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। একবার আপনাদের কাছে ফিরে এলাম আরো একটি কাহিনী নিয়ে, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন সোহাগ নড়াইল জেলা থেকে। এই কাহিনীটি সোহাগের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, সোহাগের ছোটবেলার কাহিনী, এবং তিনি এটি শেয়ার করেছেন আমাদের সাথে। তো আমি চলে যাচ্ছি সোহাগের কাহিনীতে। যাই হোক, এই কাহিনীর যে সময়কাল সেটা ছিল আসলে তখন সোহাগ লিখেছে শীত আসি আসি করছে, এরকমই একটা সময়, সেপ্টেম্বর বা এরকম একটা সময়। এবং তখনকার সময় শীত একটু আর্লি চলে আসতো, সেপ্টেম্বরের দিকে বেশ ঠান্ডা পড়ে যেত এবং দিনের বেলা খুব কচি রোদ থাকতো এবং কচি রোদে চলাফেরা করতে খুব মজা লাগতো বাচ্চাদের। এবং সে যখন ছোট ছিল সে তখন ক্লাস থ্রিতে পড়তো এবং সেই সময়টা তার কাছে খুব মানে মজার একটা সময় ছিল। সারাদিনে খুব ভালো লাগতো খেলতে, ঘুরতে, ফিরতে, এদিক ওদিক যেতে, দৌড়াতে, এবং সময়টা আসলে স্বপ্নের মতো ছিল। আসলে আমরা নিজেরাও বুঝতে পারি আসলেই সময়টা স্বপ্নের মতো থাকে তখন। তো যাই হোক, সোহাগ বলেছে সে খুব আনন্দে তার সময় কাটত। তো সে যখন স্কুলে যেত, স্কুলে বন্ধুদের সাথে চলাফেরা করে সে চলে আসত বাসায়, এবং বাসায় এসে সে যেটা করত, তার বই খাতা ফেলে দিয়ে সে দৌড়ে বেরিয়ে যেত বাসা থেকে। বাসা থেকে বেরিয়ে সে দৌড়াত, এদিক ওদিক চলে যেত। তাদের বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, সেই পুকুরে যে সে চারা খেলত, চারা মানে মাটির চারা বা মাটির ছোট ওই যে ভাঙা টুকরো, সেটা ছুড়ে মারলে আপনারা দেখবেন সুইং করে করে যায়, সে চারা খেলত সেখানে। সে চারা খেলত, তারপরে তাদের আশেপাশে যে ক্ষেত ছিল সেখানে দৌড়াত। এবং তার কাছে খুব একটা আকর্ষণীয় স্থান একদিন ধরা দেয়, সেটা হচ্ছে তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে সে চলে এসেছিল। ওই দিন চলতে চলতে তাতে কিন্তু গ্রামের বাড়িতে থাকতো তারা, সেটা আমি আগেই বলা হয়নি, এখন বলে নিলাম। গ্রামে থাকতো সোহাগরা, তো বাসা থেকে বেশ খানিকটা দূরে, কাইন্ড অফ লাইক মেঠো পথ ছিল তাদের বাসার সামনে, এবং মানে ইট সলিং মানে রাস্তা ছিল, ইট বিছানো রাস্তা ছিল, এবং মানে মানে সেই রাস্তাটা পরবর্তীতে পাকা করা হয়, কিন্তু ওই সময় তারা ইট বিছানো রাস্তা ছিল তাদের বাসার সামনে দিয়ে, এবং সেই রাস্তার উপরে সাদা বালি ফেলা, এবং সোহাগের কাছে খুব মজা লাগত সেই রাস্তা দিয়ে হাঁটতে, কারণ সে রাস্তায় মানুষের পায়ের ছাপ দেখত, এবং রাস্তা দিয়ে যে তিন চাকার ভ্যান চলত সেই চাকার দাগ ধরে ধরে যেত। তো এভাবেই সোহাগ একদিন চলতে চলতে সে সামনে যেতে যেতে একটু দূরে চলে আসে বাসার, এবং বাসার দূরে এসে সে আবিষ্কার করে যে বেশ খানিকটা দূরে বেশ ছায়াময় একটা গাছ আছে, বেশ বড় একটা বট গাছ, এবং বেশ ছায়া মানে ওই জায়গাটার মধ্যে বেশ ছায়া দিয়ে রেখেছে, এবং তখন মানে একটু দুপুরের দিক, মানে রোদটা মানে চিরচির করছে। তো সেই অবস্থায় সোহাগ ওই গাছটার কাছে যায় এবং তার কাছে অসাধারণ একটা প্রশান্তি লাগে, তো কাছাকাছি চলে আসে, এবং সে গাছটার কাছে দেখে ওই দিন সে বেশিক্ষণ থাকে না, সে চলে আসে। তো পরদিন সোহাগ আবার খেলতে খেলতে প্রথমেই সে চলে যায় সেই গাছটার কাছে, এবং সেই গাছটার কাছে যে সে অনেকক্ষণ ঘোরাফেরা করে গাছটার নিচে চলে যায়, এবং দেখে যে এমনিতেই ঠান্ডা, তারপর গাছটার নিচে বেশি ঠান্ডা, এবং দুপুরের সময় বেশ মজা লাগছে তার কাছে। তো তার ছোট কিউরিয়াস মন খুব মজা পায়। তো সে একটা জিনিস ফাইন্ড আউট করে যে গাছের যে গোড়ায়, গোড়ার মধ্যে সে তিন চারটা বিচির মতো দেখে, বিচিটা হচ্ছে কাইন্ড অফ সুপারির মতো, সুপারি আস্ত সুপারি যেরকম থাকে সেরকম আরেকটু বড়। তো সেটা নিয়ে সে সে বাড়ি দেয়, বাড়ি দিয়ে ভেঙে দেখে ভেতরে লাল লাল ছোট ছোট লাল লাল বিচির মতো, এবং লাল রঙের বিচির মতো, ছোট ছোট বিচির মতো লাল রঙের অনেকগুলো, এবং সে দেখে যে লাল রং উঠছে সেটার থেকে। তো সে দেখে খুব মানে ইন্টারেস্ট ফিল করে, সে পরে জানতে পারে সেগুলো নাকি সিঁদুর ছিল, মানে সেটা সে পরে জানতে পারে, তখন জানে না। তো সে সেগুলো হাতে নিয়ে মানে খুব মজা পায়, এবং সে রংগুলো হাতে লাগায় দেখে খুব মজা পায়। তো সে যখন ওটা নিয়ে খুব মজা করছে, তখন সে হঠাৎ খেয়াল করে কে জানে খিলখিল করে হাসছে, এবং সেই কণ্ঠটা একটা নারী কণ্ঠ, খিলখিল করে হাসছে, খুব মজা পাচ্ছে এরকম একটা হাসি। এবং সোহাগ হঠাৎ করে তাকায় যে কে হাসছে, তো সে কাউকে দেখতে পায় না। তো সে গাছের এই পাশ থেকে ঘুরে পেছন দিকে যায়, তো পেছন দিকে যখন যায় তখনও সে দেখে আবার এই পাশে হাসছে, একটা লুকোচুরি টাইপের একটা জিনিস। তো তার মনে হচ্ছে যে তার সাথে কেউ লুকোচুরি খেলছে। তো এই যখন অবস্থা, সে একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে, কিন্তু হাসির শব্দ কিন্তু থামছে না। তো সে যত খুলছে হাসিটা সে ততই বাড়ছে, মনে হচ্ছে তার সাথে দুষ্টমি করছে। তো সোহাগ বেশ এরকম খোঁজাখুঁজি করে, সে নিজেও মজা পায়, সে নিজেও হাসতে থাকে। এক সময় সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে সে গাছের এই সাইডে যখন আসে, তখন দেখে গাছের ডালের উপরে একটা মেয়ে বসে আছে, মহিলা আর কি, এবং সে তার গাত্র বর্ণ মানে গায়ের রং কুচকুচে কালো, বেশ কালো মানে শ্যাম বর্ণের একটা মহিলা বসে আছে, এবং সে শাড়ি পরা, সাদা রঙের একটা শাড়ি পরা, এবং তার হাতের মধ্যে মানে শঙ্খ পরা আর কি, শামুক ঝিনুকের কিছু অলংকার পরা, এবং সে তাকিয়ে আছে, এবং সে তাকে বলছে যে তুই তো অনেক মজার রে, তুই আমার সিঁদুর নিয়ে নিলি। তো সে কিন্তু তখন সিঁদুরটা বুঝতে পারত না সিঁদুরটা কি। তো সে তখন তাকে বলে যে আমি তো জানি না এগুলো কি তোমার, আমি তো জানি না, আমি তো এই যে এইখানে পাইছি, বলে যে অসুবিধা নাই তুই নে। তো তার সাথে আরো অনেক গল্প করে সে মহিলাটা, এবং অনেক বলে কোথায় বাসা, কোথায় কি, কোথায় এগুলো তার সাথে গল্প করে, এবং সে সোহাগ তখন বলে যে তুমি গাছের ডালে বসে আছো কেন, নিচে আসো, নিচে আসো কথা বলি। এবং সে বলে না আমি নিচে আসতে পারি না, আমি এখানেই থাকি, তুই উপরে আয়, তুই উপরে আসবি। সোহাগ বলে না না আমি উপরে যাব না। তো এরকম কথা বলে সোহাগ এক সময় বলে যে আমার বাসায় যেতে হবে, বলে সে দৌড় দেয় সেখান থেকে, এবং সে বাসায় চলে আসে। তার কাছে বেশ ভালো এক্সপেরিয়েন্স হয়, তার খুব ভালো লাগে সময়টা, সে বেশ মানে সে খুব এনজয় করেছে খেলাধুলা বা গল্প, তার খুব ভালো লেগেছে একটা বন্ধুর মতো। তো সে কিন্তু এই জিনিসটা আর কাউকে শেয়ার করে না, বাসায় খাওয়া দাওয়া করে নিজের মতো থাকে। তার হাতে দাগ হয়ে গেছে, এখন সেই দাগগুলো সে ধোয়ার চেষ্টা করে, তার মাকেও দেখায় না, পকেটে হাত দিয়ে রাখে। তো এরকম করে সে পরদিনও সে যেটা করে, তার ক্লাসের পরে সরাসরি দৌড় দিয়ে সেখানে চলে যায়, এবং একদম মানে বাসায় এসে বইটা রেখে দৌড় দিয়ে চলে যায়। সে গাছের ওখানে যায় যে সে ওই মহিলাকে পায় না, বাট সে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার সেই হাসির শব্দ শোনে, এবং আবার সেই মহিলা তার সাথে কথা বলে, এবং তাকে আবার যথারীতি বলে যে গাছে আয়। তো সে আর গাছে উঠবে না, মহিলা তাকে অনেক গাছে চড়াতে চায় কিন্তু সে গাছে উঠবে না। তাকে মহিলা বলে তুই গাছে ধর, আমি তাকে টেনে তুলে নিয়ে আসবো, সে বলে না, সোহাগ আর আসতে চায় না।
তো এরকম করে সোহাগ কিন্তু ওই দিনও চলে আসে, কিন্তু সে গল্প করে, কিন্তু তাকে একটা নেশা পেয়ে বসছে। সে বাসায় এসে শুধু ভাবতে থাকে, আমি যদি আবার যেতে পারতাম, আবার খেলতে পারতাম। তার কাছে মনে হয় যে সে একটা খেলার সাথী পেয়ে গেছে। তো আর একজন বড় মানুষ এভাবে কিন্তু তার সাথে কেউ খেলে না। আর বলাই বাহুল্য, সোহাগ বলেছিল তার বাবা মা খুব ফ্রেন্ডলি ছিল না তার সাথে। তার সাথে যে খেলাধুলা বা গল্প গুজব এগুলো কিছুই করত না তার বাবা মা। তার মা তার সংসার নিয়ে ব্যস্ত থাকত এবং মানে আসলে সময় তার সাথে খুব একটা যে কাটাতো তা না। আর তার বাবা তো কাজে থাকতেন এবং তার বাবা মাঝে মাঝেই চলে যেতেন মানে তাদের ট্যুরে আর কি, এসে থাকতে বাসায় থাকতে পারতেন না, ট্যুরে থাকতেন। তো সোহাগ এরকম যখন যাচ্ছেন, তিন চার দিন পরে তার মা হঠাৎ থেকে একটা খেয়াল করে যে কিরে তুই আজকাল যাস বাসার থেকে, তুই ফিরে আসিস অনেকক্ষণ পর, ঘটনা কি কি হয়েছে, কোথায় যাস? তো ওকে যখন চেপে ধরে সে বলে যে আমি ওইখানে যাই। ওইখানে কোথায়? বলে যে ওইখানে গাছ আছে, গাছের কাছে যাই। ওখানে যে কি করিস? বলে যে ওইখানে ওই একটা ইয়ে আছে, এক এরকম খালা আছে, তার সাথে খেলি এবং সেই খালা আমাকে গাছে উঠাইতে বলে এবং খুব মজা লাগে, আমি কিন্তু গাছে উঠি নাই, আমার ইচ্ছা করে গাছে উঠতে। তো তার মা তো খুবই টেনসড হয়ে যায়, কোন খালা কি? তো তিনি বলে তুই দাঁড়াতে কোথাও যাবি না। সোহাগকে আটকে রাখে, আটকায় রেখে তিনি সোহাগকে বলে যে এটা কোন গাছ দাঁড়া। তিনি হেঁটে তিনি পাশের বাড়িতে যান এবং যে খোঁজ নেন যে এখানে গাছ আছে কোথায়, মানে তিনি আসলে জানতেন না ওখানে গাছ সম্বন্ধে। তো তাদের পাশের বাসায় একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি বলে যে ওইখানে গাছ আছে, ওই গাছটা অনেক পুরনো একটা গাছ আছে ওইখানে। তো ওই গাছটাকে সাধারণত তখনকার যারা ছিলেন ওখানে কিছু সনাতন ধর্মাবলম্বী ছিলেন, তারা সেখানে কিছু ফিতা বাঁধতেন, মানে ফিতা মানে কি সুতা বাঁধতেন তাদের কিছু মানে রিচুয়ালের অংশ হিসাবে, তাদের কোনো একটা রিচুয়াল ছিল, সেই রিচুয়ালের সুতা সেখানে বাঁধতেন এবং সেখানে তারা কিছু মানে কি বলেন মানত বা এরকম কিছু করতেন আর কি ওখানে গিয়ে। তো এরকম একটা ব্যাপার ছিল। সেই গাছটা সম্বন্ধে বলে বলে যে গাছটা আসলে যে সেই তার প্রতিবেশী বলে যে গাছটা কিন্তু আসলে খুব একটা ভালো না, কেন আপনি কেন খবর নিতেছেন? তো প্রতিবেশীকে বলে যে আমার ছেলে তো এরকম যায় সেখানে। তো প্রতিবেশী তখন বলে এটা ভালো না, দুপুরবেলা আপনার ছেলে ওইখানে কেন যায়? তিনি কিন্তু সোহাগের মা মানে তার ছেলের ওখানে যে কারোর সাথে দেখা হওয়ার কথাটা চেপে যান। তো তিনি যেটা করেন, তিনি বুঝতে পারেন জিনিসটা সুবিধার না, তিনি সোহাগকে জোর করে বাসা আটকে রাখেন, ওই দিন আর যেতে দেন না। তো সোহাগ খুব মন খারাপ করে, সে মানে তার মন খুব খারাপ, সে যেতে পারে না, তার খুব খারাপ লাগতে থাকে এবং সে মানে খুব মানে মন খারাপ করে তাকে মাকে বলে আমি যাই, খালার সাথে দেখা করে বলে আসি যে আমি আজকে আসবো না। তার মা বলে না কোনো দরকার নাই। তো এরকম না করে পরে সোহাগ আর যেতে পারে না। তো সোহাগ পরদিন সে বাসায় আসে, তার মা আবার তাকে আটকে রাখে। তো সোহাগ মনে করে যে একটা সময় কিন্তু সোহাগের কিন্তু খুব আশপাশ লাগছে যে সে যেতেই হবে। তো সে মনে করে যে আমি এক ফাঁকে যাই। তো এরকম সে তার মাকে ফাঁকি দিতে দিতে এক সময় সে সন্ধ্যার দিকে মানে ঠিক বিকাল সন্ধ্যা হয়ে যায়, ওই সময় সে দৌড় দেয় সেই গাছের ওখানে, যে বলে সে চিন্তা করে যে আমি যাব ওই খালাকে বলবো যে আমার আম্মা আসতে দিচ্ছে না, আমি পরে আসব, এরকম বলে আমি চলে আসব। তো এরকম চিন্তা করে সে দৌড়ে 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 গাছে কাছে যায়। তখন বিকাল ছিল, যখন সে গাছের কাছে পৌঁছায় ওই জায়গাটায় তখন অলরেডি সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে সূর্য অনেকটাই নেমে গেছে। তো সে ওখানে যায়, দেখে গাছের নিচে অন্ধকার, মানে বেশ ওই জায়গাটার ছায়াটা আরো গাঢ় হয়ে গেছে আর কি, ঠান্ডা লাগছে, শীতশীত লাগছে। তো সোহাগ দৌড় দিয়ে যায়, যে ওখানে ডাকতে থাকে খালা খালা খালা, কেউ উত্তর দেয় না, কেউ নাই সেখানে। তো অনেকক্ষণ পরে সে শব্দ শুনে, সে যখন নাকি একটু ই হয়ে গেছে তখন ওই পাশ থেকে শব্দ শুনে যে তুই আসছিস, কেমন করে জানি বলে, একটু ডিফারেন্ট একটা কণ্ঠস্বর যেরকম সে শুনে নাই সবসময়। তো সে বলে যে হ্যাঁ আমি আসছি, তুমি কই? তখন দেখে যে সে ডালের উপর থেকে সেই যে কালো মহিলাটা বসে আছে এবং তার চেহারা একটু ডিফারেন্ট, মানে একটু রেগে আছে মনে হয়। তো তুই আসলি না কেন এতদিন? তোরে গাছে আসতে বলি, তুই গাছে আসিস না, তুই গাছে আসলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। তখন না সোহাগের একটু ভয় লাগে, মানে এতদিন উনি যেভাবে কথা বলছেন সেইভাবে কিন্তু উনি কথা বলতেছেন না, তিনি একটু ডিফারেন্টলি রেগে রেগে কথা বলতেছেন এবং বাচ্চাদের কিন্তু এই টোনটা পছন্দ না। তো সোহাগ তখন বলে যে না আমি তো আসি না, আমার আম্মা আসতে দেয় না, আমি তোমাকে বলতে চাইছি যে আমি এখন আসতে পারবো না। তো বলে তুই গাছে আয়, তুই কাছে আয়, সামনে আয়, ডাকে সে আসে না। তো সেই মহিলা দেখা যায় গলা আরো চড়ায় ফেলছে, তুই সামনে আয়, মানে গলার টোনও চেঞ্জ হয়ে গেছে, তো সে সামনে সামনে আসতে চায় না। তো মহিলা এমন সময় সোহাগ তো মানে দাঁড়িয়েছিল বেশ কিছুটা দূরে, হঠাৎ করে দেখে মহিলা উ করে এরকম একটা শব্দ করে হাতটা সামনে বাড়িয়ে দিয়েছে সোহাগের দিকে এবং সে খেয়াল করলো যে মহিলার হাতটা অনেকটা লম্বা হয়ে গেছে, মানে তার হাতটা স্বাভাবিকের থেকে বেশ লম্বা হয়ে সোহাগের দিকে রিচ করছে এবং সে মুখ দিয়ে একটা উ করে শব্দ করে এরকম করে হাত দিচ্ছে এবং সোহাগ বেশ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দেখে যে মহিলার মুখ থেকে জিভটা বেরিয়ে আসছে এবং জিভটা প্রায় এক থেকে দেড় হাত পর্যন্ত বেরিয়ে গেছে ভেতর থেকে। তো সে তো প্রচন্ড ভয় পায়, মানে সে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়, কিন্তু পরের সেকেন্ডে সে কি মনে করে একটা ঝেড়ে দৌড় দেয়। এবং এই যে সে দৌড় দেয় এবং সে শব্দ পিছন থেকে অনেকক্ষণ পর্যন্ত শব্দ পায় তার পাশে, তার মনে হয় তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে সোহাগের আসলে আর কিছুই খেয়াল নেই, সে বিভৎস চেহারাটা তার চোখের সামনে ভাসছে। সে বাসায় এসে তখন অন্ধকার হয়ে গেছে, সে মায়ের কাছে পড়ে। তার মা খুব টেনশনে দাঁড়িয়েছিল রাস্তার পাশেই, তাকে দৌড়ে আসতে দেখে তার মাও দৌড়ে আসে, এসে তাকে কোলে নেয়। কি হয়েছে? দেখে সোহাগের শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর এসে গেছে, এবং তাকে তার মা তাড়াতাড়ি তাকে মানে হাত মুখ ধুয়ে মাথার মধ্যে পানি পট্টি দেয়। বলে কি হয়েছে? তখন সোহাগ প্রলাপ বকতে থাকে তার মার কাছে এবং সে বলে যে আমাকে এরকম ধরতে আসছে, আমাকে ধরতে আসছে। তো এই প্রলাপটা একসময় বাড়তে থাকে এবং রাত হয়, গভীর রাত হয়ে যাচ্ছে, বাড়তে থাকে। এবং ওই সময় দুর্ভাগ্যবশত সোহাগের বাবাও গ্রামে নেই, তিনি গেছেন টুরে শহরে। এবং রাতের বেলা সোহাগের মা খুব টেনশনে ছিল তাকে নিয়ে, এবং তার গায়ের মধ্যে তিনি পানি পট্টি দিচ্ছেন এবং তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে বাবা, সব ঠিক আছে? তিনি যতটুকু দোয়া দরুদ পারেন পড়ে ফু দিচ্ছেন ছেলের গায়ে। তো এক সময় তিনি দেখেন যে মানে সোহাগ প্রলাপ বসছে এবং সোহাগ এক সময় উঠে বসে বলে মা আসতেছে, মা আসতেছে, মা আসতেছে বলতেছে এরকম। তো এরকম যখন বলতেছে মা আসতেছে, মা আসতেছে, তখন সে দেখে যে তাদের যে সামনে যে দরজাটা, রুমের যে বাসার যে মেন দরজাটা যেটা নাকি দিয়ে উঠোনে যাওয়া যায়, সেটার মধ্যে খটখট খটখট করে শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে কেউ ধাক্কাচ্ছে। তো সোহাগের মা তখন বলে এই কে, কোনো উত্তর নাই। এবং আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার ঘটঘট শব্দ হয়। তখন সোহাগের মা যতটুকু দোয়া পারত তিনি জোরে জোরে পড়া শুরু করেন, তিনি জোরে জোরে পড়তে থাকেন, জোরে জোরে পড়তে থাকেন। এবং এক সময় দেখা যাচ্ছে যে ওই শব্দটা থেমে যায় এবং ঠিক অনেকক্ষণ পর আবার শুরু হয়। তো যতক্ষণ হয় তিনি ছেলের পাশে বসে দোয়া পড়েন। তো পরদিন তিনি এভাবে করে ওই দিন ফজরে আজান দেয়, দিনটা চলে যায়, মানে সকাল মানে রাতটা চলে যায়, দিন হয়। এবং তিনি সকাল হওয়ার পরপরই তিনি সোহাগকে কোলে করে নিয়ে চলে যান, ওখানকার কাছাকাছি যে ইমাম সাহেব আছে তার কাছে চলে যান। ইমাম সাহেব খুব ভালো মানুষ ছিলেন, তাকে তিনি খুব বকা দেন ফার্স্টে সোহাগের মাকে, বলেন যে আপনি একজন মা, আপনি ছেলেকে এইভাবে আনঅ্যাটেন্ডেন্ট কেন রাখেন, তিনি কেন ছেলে এভাবে দুপুরবেলা চলে যায়, এটা তো ঠিক না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভর দুপুরে অনেক খারাপ জিন চলাফেরা করে এবং এদের অনেক 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 খারাপ মানুষের উপর আসর করে এবং ছোট বাচ্চাদেরকেও তারা আসর করে এরকম। ইমাম সাহেব সোহাগকে দেখেন এবং সোহাগকে দেখেন তখনও তার গায়ে জ্বর ছিল। ইমাম সাহেব সোহাগকে দেখে মাথায় হাত বুলান এবং তাকে বলেন যে আমি তোমাকে পড়ে দিচ্ছি, তোমার উপর নজর পড়েছে, তোমাকে কেউ মানে তার মাকে বলে যে তোমার তাকে কেউ এখনো পজেস করে নেই বাট তার উপর নজর পড়েছে, তাকে নিয়ে যেতে চায়। এবং সে একটা বাচ্চা বলে তাকে ফেরেস্তারা গাইড করে এবং এই কারণে কিন্তু তাকে তখন পর্যন্ত টেনে ধরে নিতে পারেনি উপরে। ওইটা কিন্তু একটা খারাপ জিন, যেটা শুনে বলে তাকে যে কাছে নিতে, এটা খারাপ জিন, বাচ্চা বলেই তাকে নিতে পারেনি উপরে। তো তিনি সোহাগকে দোয়া করেন, দোয়া পড়ে ই দেন এবং পানি পড়ে দেন, ফু দেন। এবং তিনি বলেন যে আমি প্রতিদিন বিকালে এসে তোমাকে আমি মানে ঝেড়ে যাব, ফু দিয়ে যাব। তো তিনি সোহাগকে ওই দিনের মতো বাসা পাঠিয়ে দেন পানি পড়া দিয়ে এবং বলে যে আপনি রাতের বেলা বেরোবেন না, ছেলেকেও বেরোতে দিবেন না। এবং তিনি বলে যে আমি রাতের বেলা বসবো, নিজে বসে দেখবো যেটা কি করা যায়। তো যাই হোক, তো এরকম অবস্থায় সোহাগকে বাসা পাঠিয়ে দেন, বলে রাতের বেলা বেরোতে দিতে না, বাসার বাইরে যেতে না, এরকম অবস্থায় রাখতে এবং বলে দু একদিন দরকারে স্কুলে দিয়েন না। তো সোহাগের মা সেভাবে তাকে আর স্কুলে পাঠায় না দু একদিন। তো এর মধ্যে যেটা হয় পরবর্তীতে আস্তে আস্তে সোহাগের জ্বর কমে আসে এবং সোহাগও সুস্থ হয়ে যায়। সোহাগ নাকি ঘুমে স্বপ্ন দেখত, খুব বাজে স্বপ্ন দেখত। তো একসময় সোহাগ মোটামুটি মাশাল্লাহ ভালো হয়ে যায়। তো সোহাগের মা সেই ইমাম সাহেব একদিন আসেন, আবার এরকম বিকালে আসেন এবং এর মধ্যে এসে উনি ঝেড়ে গেছেন পরে। তো কিছু বলেননি সোহাগের মাকে এবং পরবর্তীতে তিনি জিজ্ঞেস করেন যে ইমাম সাহেবকে যে আসলে কি হয়েছে, মানে আপনার সোহাগ এখন কিন্তু মোটামুটি সুস্থ, ওকে মানে নর্মালি আমি চলাফেরা করতে দিই। অবশ্য নর্মাল চলাফেরা মানে আপনি অবশ্যই তাকে এরকম দুপুরে ছেড়ে দিবেন না, তাকে রাতে ছেড়ে দিবেন না, ছোট ছেলে পেলেকে দেখে রাখতে হয়। আর আমি আসন দিছিলাম, আসন দিয়ে বসে সেই জিনের সাথে কথা বলছি, সেই জিনটা অনেক একটা বাজে জিন, সে একটা মানে একটা খারাপ জিন, তার বয়স 300 বছর এবং সে ওই গাছটার ওখানেই থাকে এবং তার ওখানেই বসবাস এবং সে কিন্তু মানে মোটামুটি মানে খুব বদনিয়তই ছিল আপনার ছেলেটাকে নিয়ে। তা আমি তার সাথে কথা বলছি, আমি তাকে বুঝাইছি সে যাতে কখনোই আপনার ছেলের দিকে না তাকায় এবং আমি তাকে বুঝাইছি, তাকে বলছি এবং সে কিন্তু আছে, সুতরাং আপনারা ওই গাছটার কাছে আপনার ছেলে জানি না যায়। আর আমি নিজে পার্সোনালি ইমাম সাহেব বললেন যে আমি নিজে যেসব বাচ্চারা আমার কাছে পড়ে আমি সবাইকে বলবো ওই গাছটাকে অ্যাভয়েড করে যেতে। তো এরকম অনেক জিন আছে, খারাপ জিন, যারা এরকম ঘোরাফেরা করে এবং তারা কিন্তু হঠাৎ করে মানুষকে পেলে পজেস করে বসতে পারে। তো সুতরাং সাবধান। তো এই বলে দেয় সোহাগের মাকে এবং সোহাগের মা তখন সোহাগকে বাসায় এরপর থেকে টেক কেয়ার করে এবং এভাবেই সোহাগ আস্তে আস্তে বড় হয় এবং সোহাগের জীবনে এটা একটা মনে রাখার মতো কাহিনী এবং সেটা সে শেয়ার করে ফেলেছে আমাদের সাথে। এবং যেভাবে শেয়ার করলো আমি তার থেকে মানে চেষ্টা করেছি আমার মতো করে বর্ণনা করতে সোহাগের রিকোয়েস্টেই, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে কাহিনীটা। আর এই তো ছিল সোহাগের কাহিনী। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য কাহিনী। এই কাহিনীটি যিনি শেয়ার করেছেন তিনি তার নাম শেয়ার করতে নিষেধ করেছেন, কারণ তিনি চান না তার নামটা প্রচারিত হোক। আমরা ধরে নিচ্ছি তার নাম অদিতি। এটি অদিতির নানু বাড়ির একটি কাহিনী এবং তার নানু বাড়ি ছিল ঢাকারই কোন একটা জায়গায়, ধরে নিলাম জায়গাটি হচ্ছে মোহাম্মদপুর। তো আমি কাহিনীতে চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব কাহিনীটি। তো অদিতির নানা ঢাকারই কোন একটা জায়গায় একটি বাড়ি কেনেন এবং যে বাড়িটি কেনেন সেই বাড়িটি বেশ আগের তৈরি করা একটি বাড়ি, দোতলা বাড়ি, এবং বাড়িটি হচ্ছে আপনার এমন একটা বাড়ি যে আড়াই কাঠা জায়গার মধ্যে বাড়িটি, এবং বাড়িটির ওপরে একটা ছোট চিলে কোঠা আছে দোতলার সিঁড়ি দিয়ে। আপনারা দেখবেন অনেক বাড়িতে এরকম থাকে যে দোতলার উপরে সিঁড়ি ঘরের উপরে এক্সটেন্ডেড একটা অংশ থাকে ছাদে যাওয়ার জন্য এবং তার পাশে একটা রুম থাকে। তো এরকম একটা রুম সে বাড়িটিতে ছিল। তো বাড়িটি অদিতির নানা পুরনো কেনেন একজনের কাছ থেকে, এবং এই যেটা যে সময়কার ঘটনা সেটা অনেক আগের, 1986 সালেরও আগের, 86-এর আগেকার কাহিনী আর কি। তো যাই হোক, তো এই বাড়িটি যখন কেনেন, কেনার পর তারা বেশ অদিতির নানার বেশ ভালো লেগেছিল বাড়িটি, এবং এই কারণেই তিনি বাড়িটিকে খুব যত্ন করে রং টং করান এবং সেভাবেই তিনি বাড়িটিতে সবাইকে নিয়ে উঠে আসেন। এবং তাদের কাছে বেশ ভালো লাগতো বাড়িটিতে প্রথম ওঠার পর, বেশ মানে খোলামেলা ছিল এবং আশেপাশের মানে তাদের পরিবেশটা খুব ভালো লাগতো। বাড়ির পেছনে একটা ছোট্ট উঠোনের মতো ছিল, মানে বাড়িটির পেছনের অংশে একটা ছোট্ট উঠোনের মতো ছিল এবং সেখানে যাওয়ার জন্য একটা দরজা ছিল, আর দোতলা বাড়ি সামনে কিছুটা অংশ। তো পেছনের দরজা দিয়েও বেরিয়ে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যেত। তো বাড়িটির বর্ণনা আমি দিয়ে রাখলাম এই কারণে যে আপনাদের কাছে কাহিনীটা শুনতে বা বুঝতে সুবিধা হবে। তো কাহিনী যেখান থেকে শুরু হয় সেখানে চলে যাচ্ছে। তো এই বাড়িটা কেনার পর প্রথম দিকে তারা যখন ওই বাসায় থাকা শুরু করলো, তো কিছু হালকা পাতলা জিনিস তারা ফিল করতো বাসায়, যেমন তাদের বাসায় যেমন নিচতলা যারা ছিল তাদের কাছে মনে হতো যে ওপরে কেউ চেয়ার টেবিল টানাটানি করছে বা ফার্নিচার টানাটানি করছে, আবার শব্দ হতো ধুমধাম করে কিছু পড়ে গেছে, এই ধরনের শব্দ। তো নিচে অদিতির বড় মামা থাকতো, তিনি প্রায় প্রথম দিকে এটাকে খুব নর্মাল মনে করতেন যে আচ্ছা বাসার ওপরে কেউ নাড়াচাড়া করছে, জিনিসপত্র এদিক ওদিক করছে, সেখান থেকে এই শব্দটা আসছে। তো উনি একদিন এরকম জিজ্ঞেস করেন বাসায় যে কালকে কি তোমরা খুব নাড়াচাড়া করেছো ফার্নিচার, আমি তো কোনো কিছু দেখছি না। তো বাসার সবাই বলে যে না আসলে আমরা তো কিছুই নাড়াচাড়া করিনি, যেরকম ছিল সেরকমই। বলে না আমি তো অনেক শব্দ পেলাম, আমি শব্দ পেলাম যে মনে হচ্ছে অনেক কিছু নাড়াচাড়া হচ্ছে, তারপরে কিছু জিনিস মনে হলো পড়ে গেল। বলে যে না এরকম কিছুই হয়নি। তো তখন থেকে তাদের কাছে ব্যাপারটা বেশ একটা অড একটা মানে অড একটা ফিল হয় এবং তারা এই জিনিসটা খেয়াল করা শুরু করে যে বাসায় তাহলে এটা কি হচ্ছে। এবং অনেকেই তখন খেয়াল করতেন যে গভীর রাত যখন হয়ে যেত, রাত যখন বেশ গভীর হতো, তখন হঠাৎ করে এই শব্দগুলো হতো। নিচতলা থেকে মনে হতো যে ওপরে কেউ সোফা সেটটাকে টেনে সরাচ্ছে অথবা বিছানাটাকে টেনে সরাচ্ছে, এই ধরনের শব্দগুলো হতো। যাই হোক, এই শব্দের সাথেও তারা ইউজ টু হয়ে যায়, মানে মনে করে যেটা স্বাভাবিক। তো ইনসিডেন্ট প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে অদিতির মেঝো মামার সাথে ঘটে। অদিতির মেঝো মামা ছিলেন একটা মেডিকেলের স্টুডেন্ট, তিনি একটা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। তো সেই দিন তিনি তখন ছুটিতে, তার পরীক্ষার পর ছুটিতে তিনি বাড়িতে আসেন, এবং বাড়িতে আসার পর তিনি ডিসাইড করেন, সেখানে ওনাদের একজন টিচার ছিল, উনি ডিসাইড করেন যে মানে একটা হাউস টিউটর ছিল যিনি নাকি ওই বাসায় মাঝে মাঝে থেকে যেতেন, বেশিরভাগ সময় থাকতেন আর কি, তো বাচ্চাদেরকে পড়াতেন। তো তিনি তার মেজো মামার বয়সী ছিলেন এবং অদিতির মেজো মামা একদিন ডিসাইড করেন যে তিনি ওই টিচারকে নিয়েই বললো যে চলেন আজকে আমরা চিলে কোঠায় থাকি, আমরা গল্প গুজব করবো, পরে আমি বই টই পড়ে ঘুমিয়ে যাব, কারণ আসলে বাসায় তো অন্যরা ঘুমায় সময় পাই না। তো টিচার বলেন ঠিক আছে ভাই চলেন যাই। তো ওই দিন তারা গেলেন ওপরে এবং যা হয় আর কি, ইয়াং ছেলেপেলেরা ইয়াং যারা থাকে আড্ডা মারে, অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারলেন, চা নাস্তা খেলেন, অনেকক্ষণ গল্প গুজব করে যখন তিনি অদিতির মামা একসময় বই পড়তে ধরলেন, উনি গল্পের বই পড়ছেন, এর মধ্যে টিচার উনি ঘুমিয়ে গেছেন পাশের ইসে, এবং পাশের যে একটা বিছানা ছিল ওখানে দুটো চৌকির মতো রাখা ছিল উপরে, এবং একটাতে উনি ঘুমিয়ে গেছেন আর অদিতির মামা বই পড়ছেন। তো ওনার চৌকিটা ছিল জানালার ঠিক পাশে, জানালা ঠিক যেখানে জানালার থেকে পাশে, এবং সেখান থেকে ছাদের আর একটা অংশ দেখা যায় যেখানে গ্রিল দেওয়া ছাদের অংশটা। তো উনি ঘুমিয়ে গেছেন, রাত হয়ে গেছে, এক সময় দেখছেন যে চাঁদ, মানে উনি ঘুমাতে ঘুমাতে খেয়াল করছিলেন যে আজকে চাঁদ উঠেছে আকাশে এবং বাসার ভেতরে আলো এসে পড়ছে। তো রাত হয়ে গেছে, ওর মামা বই পড়তে পড়তে এক সময় দেখছেন যে চাঁদ উঠেছে, উনি বই এক সময় ঘুম এসে গেল, বইটা দেখে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গেছেন কতক্ষণ উনি বলতে পারবেন না, ঘুমের মধ্যে হঠাৎ তার কেমন যেন ফিল হলো, তার শরীরটা মানে কেমন যেন হালকা ফিল হলো এবং তিনি ঘুম থেকে উঠে গেলেন। তিনি তাকিয়ে ফিল করলেন তিনি ধীরে ধীরে উঠে যাচ্ছেন বিছানা থেকে, এবং বিছানা থেকে যে উঠে যাচ্ছেন তিনি খেয়াল করলেন কিছু একটা, তিনি উপুড় হয়ে শুয়েছিলেন, কিছু একটা তার পেটের নিচে দুহাত ঢুকিয়ে বাচ্চা, মানে দুহাত দিয়ে বাচ্চাদেরকে যেভাবে তুলে ধরে মানুষ, বাচ্চাদেরকে অনেক সময় আমরা বাতাসে উঠিয়ে সাঁতার শেখাই বা একটা মানে দুষ্টুমি করি বাচ্চাদের সাথে, জাস্ট লাইক দ্যাট, উনাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠিয়ে ফেলল। এবং উনি তখন খেয়াল করলেন কে উঠালো, উনি ফিল করছেন শীতল ঠান্ডা একটি শক্ত হাত, দুটো হাত। উনি আস্তে করে তাকালেন, তাকিয়ে দেখলেন যেটা যে একটা অন্ধকার অবয়ব, এটা জাস্ট জমাট বাঁধা কোন অন্ধকারের মতো, মানে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, জমাট বাঁধা একটা অন্ধকারের মতো মানুষের মতো অবয়ব, বেশ লম্বা, তাকে উঁচু করে ফেলেছে বিছানা থেকে। তো তিনি কিন্তু বেশ নামাজি একজন মানুষ ছিলেন, নামাজ কালাম পড়তেন এবং তিনি দোয়া দুরুদ জানতেন। তো তিনি যখন এই জিনিসটা বুঝলেন ভয় পেলেন মারাত্মক রকম, কিন্তু তিনি আসলে ওনার মানে ওই সময় ওনার সেন্স হারালেন না, উনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন, এবং উনি যখন দোয়া পড়ছেন উনি তখনই ফিল করলেন যে জিনিসটা তাকে আস্তে করে নামিয়ে ফেললো, মানে মানে ধপ করে ফেলে দেয়নি, আস্তে করে নামিয়ে ফেলে আস্তে আস্তে পিছিয়ে ওই পাশের যে জানালা সেটার দিকে যে মনে হলো বাতাসে মিলিয়ে গেল। এবং উনি তখন মানে ওনার সারা শরীরে গুজবাম্প হয়েছিল, উনি লাফ দিয়ে উঠে গেলেন বিছানা থেকে, বিছানা থেকে উঠে এসে ওই টিচারকে উঠালেন ধাক্কা দিয়ে, যে এই ভাই উঠেন উঠেন উঠেন, উঠিয়ে বললো যে চলেন নিচে যাই। উনি টিচার চোখ কসলাতে কসলাতে বুঝতে পারছে না কি হচ্ছে, তিনি বললেন যে কেন কি হচ্ছে, বলে কিছু না আপনি চলেন তোমার সাথে, চলেন নিচে যাই এখানে থাকবো না, বলে তিনি টিচারকে নিয়ে আসেন। তো উনি যে এই জিনিসটা ফিল করলেন বা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলেন, উনি কিন্তু বাসার কারোর সাথে ওই সময় ওইটা আর শেয়ার করেননি, তিনি নিজের মধ্যেই রাখেন, কিছুটা লজিক দিয়ে চিন্তা করেন, বা চিন্তা করলেন না যেহেতু উনি ধার্মিক মানুষ, মানে লজিকের কিছুই না, এটা কোনো দুষ্ট জিন ছিল বা সামথিং, হয়তো চিলে কোঠায় কেউ যায় না। তো উনি মোটামুটি সবাইকে বললেন যাই তোমরা চিলে কোঠায় যে রাতে ঘুমায় না, জায়গাটা কেমন যেন। তো যাই হোক, অনেকদিন আর চিলে কোঠায় যাওয়ার ব্যাপারটা আসলো না। এরপর যেটা হলো ওই চিলকোঠা কেন্দ্রিক আরেকটি কাহিনী হলো, সেটা হচ্ছে এবার ঘটলো হচ্ছে অদিতির মেঝমামার সাথে। অদিতির মেঝমামা যেটা করেছিল, তিনি ওই দিন ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির রাত, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবং এর মধ্যে তিনি একটি নতুন ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন এবং ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন, এবং দেখা যেত রাত করে গান শুনতে বেশ ভালো লাগত। তো উনি ওই দিন তাদের বাসায় গ্রাম থেকে একজন আত্মীয় আসলেন এবং তারই সমবয়সী, বেশ আড্ডা মারতেন তারা। তো উনি চিন্তা করলেন একটু গান গেয়ে গান শুনে আড্ডা মারা যায় কিভাবে, মানে কেমন লাগে গান শুনে আড্ডা মারলে বেশ ভালো লাগবে, বাট এটা তো বাসায় সম্ভব না, মানে দিনের বেলা তো হয়তো সম্ভব, রাতের বেলা তো বাসায় এরকম গান বাজালে বেশ রাত করে তো বাসায় চিল্লাচিল্লি করবে সবাই। তো উনি ডিসাইড করেন যে আজকে রাতটা আমি চিলেকোঠায় কাটাই এবং সে আত্মীয়কে সাথে করে নিয়ে যাই, গান শুনবো আড্ডা মারবো দুজন। তো এরকম করেই তিনি সে আত্মীয়কে নিয়ে চলে গেলেন চিলেকোঠায়। চিলেকোঠায় রাতে খাওয়া দাওয়ার পর, ডিনারের পর চলে গেলেন, দুজন মিলে বেশ আড্ডা টাড্ডা মারলেন, মেরে টেরে মানে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করলেন, পরে চিলেকোঠায় রাতে ঘুমাতে আসলেন। তো গান টান শুনে বন্ধ করে দিয়েছেন, এর মধ্যে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে মানে মনে হচ্ছে যে আকাশ ছিঁড়ে বৃষ্টি নামছে এবং মুহুর্মুহ বিদ্যুৎ চমকাচ্ছে। এই অবস্থায় তারা জাস্ট ঘুমিয়ে যাবে এরকম অবস্থা, আত্মীয় মনে হয় ঘুমিয়ে গেছে ততক্ষণে। তো উনি হঠাৎ করে জানলা দিয়ে উনি তাকালেন, ওনাদের জানলার কার্নিশটা বেশ বড় ছিল, এখানে জানলাটা হালকা খোলা রাখতে পারত। তো তাকিয়ে দেখছে উনি যে ছাদের মধ্যে মনে হচ্ছে পাইপ, দুটো কালো পাইপ ঘোড়াঘুড়ি করছে এরকম লাগছে তার কাছে। একবার ভাবলেন যে ছাদে কালো পাইপ, আমি তো বৃষ্টির আগে গেলাম সেখানে ওনার পাইপ টাইপ কিছু ছিল না, এই পাইপ কোথেকে আসলো? আর এরকম একটা বড় কালো পাইপ বেশ 5-6 ফিট। তো একবার চিন্তা করতে করতে উনি আবার ভালো মতন খেয়াল করলেন, এর মধ্যে লাইটনিং স্ট্রাইক করলো আকাশে, মানে আকাশে বিদ্যুৎ চমকালো আর কি। তো যখন বিদ্যুৎ চমকালো তখন তিনি খেয়াল করলেন যে ওইটা বিদ্যুতের আলো, উনি খেয়াল করলেন যেটা উনি পাইপ ভাবছিলেন সেটা কিন্তু পাইপ না, সেটা একটা মানুষ, এবং মানুষটার মনে হচ্ছে গায়ের রঙও কালো এবং সে যে কাপড় পরে আছে সেটাও কালো, মানে মানে মানুষটাকে মানে বোঝা যাচ্ছে এটা মানুষের অবয়ব, কারণ হাতটা একটু এদিক ওদিক নড়ছে, সেটা ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে সেই বৃষ্টির পানিতে, এবং এই এই বৃষ্টি তুমুল বৃষ্টির মধ্যে। তো উনি দেখে ওনার একটু মানে শক লাগলো যে ছাদের মধ্যে কালো, আমি মাত্র ছাদে গেলাম, কে ছাদে এরকম গড়াগড়ি খাবে, আর লম্বায়ও তো বেশ বড় সাইজে। তো বেশ এরকম চিন্তা করতে করতে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে সেই যে কালো অবয়বটা ছিল গড়াগড়ি খাচ্ছিল মানুষের, সে গড়াগড়ি বন্ধ করে ঠিক মনে হলো তার দিকেই তাকালো, কারণ তিনি ফিল করলেন যে চোখ দুটো মনে হচ্ছে জ্বলছে সেখান থেকে, এবং সে কালো মানুষটা একটু হাঁ করেছে, তার মুখের যে সাদা দাঁতগুলো তিনি দেখতে পেলেন এই দূর থেকে, প্রায় 10-15 ফিট দূর এরকম ভাবে এরকম থেকেই। এবং এর মধ্যে যখন নাকি আবার মানে বিদ্যুৎ চমকালো তখন কিন্তু সেই আলোতে তিনি আরো স্পষ্ট দেখলেন কালো চেহারাটাকে, এবং বিভৎস একটা কালো চেহারা। তিনি সাথে সাথে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে, তিনি সেই রিলেটিভকেও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে এখানে ভাল লাগছে না ভাই, চলেন তাড়াতাড়ি চলে যাই। তো তিনি সেই রিলেটিভকে নিয়ে সোজা বাসায় চলে আসলেন, আর ছাদে থাকলেন না, চিড়েকোটায় থাকলেন না, এবং এবার এসে উনি ঘটনাটা পরদিন বললেন বাসার মানুষকে যে আমি এরকম এরকম কিছু দেখেছি। তো অতীতের নানা যিনি ছিলেন তিনি না করে দিলেন, বললেন যে এখন থেকে তোমরা আর চিড়েকোটায় যাবে না, চিড়েকোটায় যেয়ে রাতে থাকা বন্ধ। তো এই গেল তাদের চিড়েকোটায় ওঠা থাকার ব্যাপারটা বন্ধ হয়ে গেল। বাট এই যে কালো মানুষের মতো একটা ফিগার বা কালো মানুষ, এটা কিন্তু আরেকজন দেখেছিল, সেটা হচ্ছে তাদের বাড়ির যে কাজের মানুষ ছিল, অতীতের নানা বাড়ির কাজের মেয়েটা ছিল, সে একদিন ভর দুপুরে গেল ছাদে কাপড় নাড়তে। তো সে যখন কাপড় নাড়তে গিয়েছে, তো সে যে কাপড় নাড়ছে নিজের মতো, এবং তখন মানে ভর দুপুর, মানে দুপুর ভর দুপুর বলতে আমি দুপুর 12টা বলবো না, আমি বলবো যে 12টা পেরিয়ে গেছে, 1টা 1.5টা এরকম, মানে একদম মানে পিক টাইমের একটু পরে আর কি, পিক টাইমই বলা চলে সেটা, 12টা পিক টাইম হওয়া অনেক সময় 1টা 2টো পর্যন্ত থাকে সেই পিক টাইমটা। তো এরকম একটা সময় সে কাপড় নাড়ছে, কাপড় নাড়ছে আর দেখছে কোয়াইট, চারিপাশে শব্দ নাই, চারিপাশে বেশ নিস্তব্ধ, মানে দুপুরটাও নিথর দুপুর বেলা। তো এরকম সময় সে কাপড় নাড়তে নাড়তে চলে গেল তাদের একটা সিমেন্টের পানির ট্যাঙ্কি ছিল ওখানে, সেটার কাছে। ওই জায়গাটা একটু ছায়া পড়ত, তো সে দেখল এই ছায়ার মধ্যে ট্যাঙ্কির পাশে একটা ছোট রেলিং ছিল, সেই রেলিং এর উপরে একজন মানুষ বসে আছে, মানুষটা পেছন ফেরে বসা, এবং সে একটা গেঞ্জি পরা, গেঞ্জিটার রং হবে হলুদ, মানে একদম পুরো হলুদ কালারের একটা গেঞ্জি, কিন্তু মানুষটা হচ্ছে কুচকুচে কালো, মানে যতটুকু হাত ঘাড় দেখা যাচ্ছে কুচকুচে কালো, আর গায়ের মধ্যে গেঞ্জিটা হচ্ছে একদম কটকটে হলুদ কালারের। তো সে তাকিয়ে কিছুক্ষণ অবাক হয়ে থাকলো যে এই ছাদে কে উঠবে, এবং মানুষটা বেশ বড় সড়ো, নাকৃতি বেশ বড় সড়ো একজন মানুষ, এই ছাদে কে উঠবে, এখানে তো আমাদের বাড়ির মানুষরা কেউ উঠে না, এবং বাসাটা এরকম কেউ তো নাই, এই বাসা এরকম কালো, গায়ের রং এত কুচকুচে কালো। তো সে যখন চিন্তা করছে হঠাৎ করে দেখলো যে সেই মানুষটা ঘাড় ফেরালো, এবং ঘাড় যে ফেরালো, ঘাড় ফেরানোটা হলো হচ্ছে আপনারা হরর মুভিতে যেভাবে দেখেন যে মাথাটা স্পিন করে, কাইন্ড অফ লাইক দ্যাট, পুরোপুরি ঘুরে যায়নি 360 ডিগ্রি, বাট বেশ খানিকটা ঘুরে আসলো, এসে এক পাশ থেকে যে সে হেসেছে তার মুখটা একটু ফাঁক হয়েছে, এবং এত বিদ্ভুটে ছিল সে ওইটা দেখে চিৎকার করে দৌড় দিল, দৌড় দিয়ে সিঁড়ি ঘরের কাছে এসে সে পড়ে গেল। তো মানুষ ছুটে আসলো বাসার থেকে যে কি হলো তাকে, তার অনেকক্ষণ তার মাথায় পানি ঝাঁট ছেটানো হলো, এবং অনেক কিছু করার পর সে মুখ দিয়ে ফেনা ভাঙছে, এবং সে তখন বলল সে কি দেখেছিল আর কি, তার ভাষ্যটাই ছিল এরকম। তো এই হচ্ছে ছাদে যাওয়ার ব্যাপারে তাদের বেশ রেস্ট্রিকশন চলে আসলো যে বাসায় আর কেউ ছাদে তোমরা যাবা না। এই রেস্ট্রিকশনের কারণে তাদের ছাদটাকে বেশ অ্যাভয়েড করা হতো এবং ছাদের চিলেকোঠা তো অবশ্যই অ্যাভয়েড হচ্ছিল, কেউই চিলেকোঠায় যেত না সে সময়। তো এরকম ভাবে চলত। এর মধ্যে তার দুই এক বছর পরে অদিতির মা, তখন অদিতি হয়েছে, এই অবস্থা অদিতিকে নিয়ে সেই বাসায় এসে ওঠে। তো খুব ছোট অদিতি, খুবই ছোট, কারণ মানুষ দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক সময় তাদের মানে বাচ্চা হলে তারা অনেক সময় মায়ের বাড়িতে এসে কিছুদিন কাটিয়ে যায়। তো এরকম সময় অদিতির মা অদিতিকে নিয়ে সেই বাড়িতে এসে ওঠে। তো যথারীতি তিনি থাকছেন, তাকে একটা রুম দেওয়া হয়েছে, তার মা মানে অদিতির নানি সাথে থাকেন রাতের বেলা, এবং অদিতি খুব ছোট, মানে একদমই বাচ্চা, ছোট বেবি। তো এরকম একটা ইনফ্যান্ট নিয়ে তিনি সেখানে থাকছেন, এবং যেটা হয় একদিন রাতে, প্রথম যেদিন তিনি ভয় পান ওই বাসায়, সেটা হচ্ছে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকেন এবং ওনার ঘুম থেকে উঠতে হয় মাঝে মাঝে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। তো উনি ওই দিন ঘুম থেকে ওঠেন, তখন রাত একটা দেড়টা দুটো এরকম বাজে আর কি, দেড়টা দুটো এরকম একটা টাইমিং। তো এই সময় তিনি ঘুম থেকে যখন ওঠেন, তিনি বাচ্চাকে চেঞ্জ করছেন, বাচ্চাকে চেঞ্জ করে কাপড় চোপড় ঠিক করে দিচ্ছেন এবং কাঁথা চেঞ্জ করে ফেলছেন। এরকম সময় তিনি খেয়াল করলেন তাদের যে সামনে যে বারান্দাটা আছে, তাদের রুমটার পাশে একটা জানালা ছিল, সে জানালার পাশেই একটা ব্যালকনি ছিল, বেশ বড় ব্যালকনি, সে সময়কার ব্যালকনিগুলো তো বেশ বড় সাইজের হতো, এবং ওই ব্যালকনির মধ্যে গ্রিল দেওয়া এবং এক পাশে একটা ছোট টেবিল আছে, আর ব্যালকনির সামনে স্ট্রিট ল্যাম্পের আলোটা কতগুলো গাছের ছায়া ছায়া হয়েও ব্যালকনির মধ্যে বেশ স্পষ্টভাবে পড়ছে। তো তিনি খেয়াল করেন সেই ব্যালকনির গ্রিলে যেন কে ঝুলে আছে, মানে তিনি একটু অবাক হন, ব্যালকনির মধ্যে মানুষ মনে হচ্ছে। তো তিনি আরো স্পষ্টভাবে তাকানোর জন্য তিনি জানালার আরো কাছে যান। তো তিনি এই যে আলো পড়ছে রাস্তায় স্ট্রিট ল্যাম্পের আলোতে, তিনি খেয়াল করে দেখেন জানালার মধ্যে ঝুলে আছে হচ্ছে অদিতির দাদা, মানে তার শ্বশুর। এবং তিনি মানে একটু ভয় পান এবং অবাক হন একই সাথে। তার শ্বশুরের তো এখানে থাকার কথা না, তার শ্বশুর হচ্ছে নারায়ণগঞ্জ, এবং তিনি এই বাসায় যদি এত রাতে আসেন, তিনি গ্রিল ধরে চলে থাকবেন কেন, দোতলার গ্রিল ধরে? তিনি প্রথম এক সেকেন্ড এই বুঝতে সময় নেওয়ার মধ্যেই উনি দেখেন যে তার শ্বশুর তার দিকে তাকে হেসে দিল, এবং হাসিটা ছিল একান ওকান বিস্তৃত, মনে হচ্ছে যে হাসিটা যে মুখের যে মানুষের মুখের যে মানে মুখের যে কাটাটা থাকে, যে মুখটা থাকে, সে মুখটা আরো বেড়ে গেছে কান পর্যন্ত। এটা দেখে তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন, তার মাকে চেপে ধরেন। তো অদিতির নানি উঠে যায় ঘুম থেকে, তিনি লাফ দিয়ে উঠে বলেন কি হয়েছে কি হয়েছে। এই সময় তখন আর তিনি কিছু দেখতে পান না, এবং অদিতির নানি তখন তাকে দোয়া টোয়া পড়ে দেন, পড়ে জানালা তাড়াতাড়ি বন্ধ করে দেন এবং বলে যে না তুমি বাবা ঘুমাও, দোয়া পড়ে ছোট বাচ্চা আছে, তো তো দোয়া টোয়া পড়ে তিনি ঘুমায় দেন। তো অদিতির মার এই প্রথম ভয় পাওয়া সেই বাসায়। এবং তিনি আরেকদিন ভয় পান, সেটা হচ্ছে তাদের মানে অদিতির মা যে রুমটাতে থাকতো অদিতির নানির সাথে, সেই রুমটাতে যাওয়ার জন্য বারান্দায় যাওয়ার যেমন একটা দরজা আছে, আরেকটা দরজা আছে ভেতর দিয়ে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য। তো সেই ড্রয়িং রুম থেকে এসে রুমে ঢোকে, এরকম একটা দরজা আর কি, তো দুটো দরজা রুমের ভেতরে। তো আরেকদিন রাতে এরকম তিনি শুয়ে আছেন, তখন রাত এরকম তিনটার মতো বাজে। তো তিনি হঠাৎ করে তার ঘুমটা ভাঙে কোন একটা কুটখাট শব্দে, মনে হচ্ছে তার কাছে মনে হয় কেউ একজন শব্দ করছে রুমের ভেতরে। তো এই শব্দে তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি চোখ মেলেন, তাকিয়ে দেখেন যে ড্রয়িং রুমের মধ্যে থেকে আবছা জিরো পাওয়ারের বাল্ব জ্বলছে এবং সেই আলোটা এসে পড়েছে রুমের ভেতরে, এবং ওই রুমের লাইটটা তারা জ্বালিয়ে রাখতো তার নানু, যেহেতু রাতের বেলা তারা চলাফেরা করতো এবং বাচ্চা আছে ঘরে, এবং মোটামুটি বেশ আলোই পড়ছে। এর মধ্যে তিনি দেখেন যে ওই যে রুমের যে পর্দা আছে, পর্দা ধরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো রঙের, কালো রঙের একটা মানুষ। এবং তিনি যখন খেয়াল করেন মানুষটাকে, যখন অন্ধকার শুয়ে আসছে চেহারায়, তিনি খেয়াল করেন মানুষটা হঠাৎ করে তার মুখ থেকে জিভ বের করলো এবং নিজের জিভ কামড়ে ধরল, এবং কামড়ে ধরে তিনি খেয়াল করলেন যে ওই আলোতেই খেয়াল করলেন যে মুখের ভেতরটা আরো কালো হয়ে গেল এবং একটা ঘরঘর শব্দ করলো মুখ দিয়ে। এবং এইটা দেখার সাথে সাথে অদিতির মা আবার চিৎকার করে তার মাকে ডাকলো, এবং অদিতির নানু উঠে গেলেন, উঠে তিনি দোয়া পড়লেন এবং তিনি কিছুই দেখতে পেলেন না। তো এই জিনিসগুলো মানে এই দুইটা জিনিস অদিতির মা ওখানে যখন ফেস করলো, তখন তিনি প্রচন্ড প্রচন্ড ভয় পেলেন, এবং তিনি তখন প্রায় মানে দোয়া পড়তে থাকতেন সব সময় যখন চলাফেরা করতেন, এবং তার তো কিছু আসলে আগে আর কিছু এরকম প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স ছিল যেগুলো হতো, এর জন্য তিনি অনেক ভয় পেতেন। তো অদিতির মায়ের সাথে থার্ড যে ইনসিডেন্টটা হয় ওই বাসায়, তার নানু বাসায়, সেটা হচ্ছে ওই বাড়িতে তিনটা বাথরুম ছিল, তিনটা বাথরুমের মধ্যে একটা ছিল দোতলায়, একটা হচ্ছে নিচতলায়, আর একটা ছিল একটু সামনে নিচতলায় নেমেই, মানে সিঁড়ি দিয়ে নামলে একটু সামনে পড়ে ওইটা, এবং সেটা একটু কম ইউজ করতো সবাই। তো অদিতির মা যেহেতু তিনি ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করতেন, তিনি চাইতেন যে তিনি একটু অ্যালোপ থাকতে এবং সব মানে একটু ক্লিনার বাথরুমটা বা যেটা মানুষ কম ইউজ করে সেটাকে ইউজ করতে, তো তিনি ওইটাই প্রেফার করতেন। তো একদিন রাতে, তখন রাত এরকম একটা দেড়টা বেজে গেছে, তো তিনি মানে চাইলেন যে তিনি একটু রেস্টরুমে যাবেন। তো তিনি যাবেন চিন্তা করলেন যে তিনি কি ওপরেরটাই যাবেন, বা সামহা উনি চিন্তা করলেন আমি বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেমে যাই, সামনেই তো সিঁড়ির ওই পাশেই তো বাথরুমটা। তো তিনি নেমে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন, নেমে আস্তে করে তোমার, তার কিন্তু তখন আর খেয়াল নেই যে ভয়ের ব্যাপারটা হঠাৎ করে তিনি মনে করতে পারছেন না বা তার হয়তো মনেই ছিল না। তো তিনি যখন সিঁড়িতে নামছেন, সিঁড়িতে তখন একটা লাল বাল্ব জ্বলছে আর কি, ফিলামেন্টাল লাইট যখন যে ছিল সে সময়কার সেই বাল্ব জ্বলছে, এবং সেটা সম্ভবত খুব অল্প পাওয়ারের, 40 পাওয়ারের, কারণ সে বলেছে খুব অল্প আলোর একটা বাল্ব জ্বলছে সেখানে। তো অদিতি নামু উনি নামলেন, নেমে সিঁড়ি দিয়ে নামছেন, উনি যখন নাকি প্রথম সিঁড়িটা ক্রস করে ফার্স্ট ল্যান্ডিং এ আসলেন, তখন উনি হঠাৎ শব্দ পেলেন তার পেছনে খসখস, কাপড়ের খসখস শব্দ, মানে মানুষ যদি মার দেয়া কাপড় পরে, শাড়ি পরে কোনো মহিলা, এবং সে যদি হাঁটা চলা করে যেরকম একটা শব্দ হয় সেরকম, এবং তার সাথে বেশ গয়নার শব্দ আসছে, মানে তিনি হয়তো হাতে চুড়ি পরা বা সামথিং এরকম গয়নার শব্দ। অদিতির অদিতের আম্মুর আর সাহস হয় না পেছন ফিরে তাকানোর, যে পেছনে কি আছে। তিনি ফিল করতে পারলেন যে তার পেছনে কোনো একজন মানুষ আসছে এবং কোনো মহিলা আসছে, এবং তিনি তার উপস্থিতি বুঝতে পারলেন। তো তিনি আর তখন ওয়েট করেননি, তিনি ঝেড়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে নিচে চলে গেলেন, যে অদিতির মামা থাকতো, বড় মামা নিচতলায়, সেখানে গেট নক শুরু করলেন, জোরে জোরে গেট নক শুরু করলেন। তো তারা হই মানে এত জোরে গেট নক, এত মানে এত জোরে হইচই করে গেট নক শুনে তারা গেট খুললেন এবং তারা বেরিয়ে আসলেন। কি হলো? তো তিনি বললেন যে এরকম 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 ব্যাপার। তো তার মামা মামি সবাই বলল যে আসলে ভয় পেও না, এসে তোমার তো উচিত ছিল যে তোমার আম্মাকে ডেকে তারপরে তুমি রেস্টরুমে যেতে এসে, যাই হোক। তো ওনাকে বোঝায় এবং এরপর থেকে বেশ তাকে দোয়া পড়ে থাকতে বলে, এবং ব্যাপারটা নিয়ে তাকে বলে যে তুমি এটা নিয়ে আর এরকম ভাবে তুমি চলাফেরা করো না, দোয়া পড়ে থাকবা, অনেক কিছু বোঝায় তাকে। তো অদিতির আম্মু মোটামুটি কেয়ারফুল হয়। তো ওনার সাথে আরো নাকি অনেক কিছু ঘটেছে, সেগুলো ওনার এই ইনসিডেন্টগুলো অদিতি বলেছে। এবং এরপরে যে ইনসিডেন্টটা আসে, সেই ইনসিডেন্টটা ঘটে হচ্ছে অদিতির বড় মামার সাথে একটা ঘটে। অদিতির বড় মামা যেটা করে, ওই বাড়িতে নাকি মানুষের ডাবল দেখা যেত, মানে একজন মানুষকে এক এক জায়গায় দেখা যেত। এটা কিন্তু আপনারা অনেক কাহিনীতেই শুনেছেন এরকম কাহিনী, এটা কিন্তু আছে, আমি নিজেও শুনেছি এবং এটা এই বাড়িতেও হয়েছে। অদিতির বড় মামা একদিন বাজারে যাবেন, বাজারে যাবেন, এবং তিনি বাজারে যাওয়ার জন্য বাজার ব্যাগ বাজারে বাজারে যাওয়ার জন্য ডিসাইড করে উনি বাসায় কথাবার্তা বলে উনি বেরিয়ে যাচ্ছেন পেছনের বারান্দা দিয়ে, পেছনের যে দরজাটা দিয়ে বেরিয়ে উনি চাচ্ছেন যে পেছন দিয়ে ঘুরে তারপর বেরিয়ে যাবেন ওদিকে। তো তিনি যখন গেট খুলে বেরোলেন, তখন দেখেন ওই গেটের পাশে একটা ছোট্ট একটা জায়গা ছিল, বসার মহিলারা বসতো মাঝে মাঝে। তো দেখলো সেইখানে তার ছেলে বসে আছে। তো তিনি তার ছেলের দিকে তাকালেন, ছেলেও তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তখন কিন্তু খুব সকাল, তার ছেলে তার দিকে তাকে একটা হাসি দিল, না হেসে দিল, মানে মুখ খুলে হেসে দিল, এবং তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন এই অ্যাবনর্মাল অ্যাক্টের জন্য। কিন্তু তখনই তার মনে পড়লো যে আরে বাজারে ব্যাগই তো নেই হাতে, কারণ তখন কিন্তু মানুষ বাজারে ব্যাগ ক্যারি করত। তো তিনি তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকে গেলেন। তো তিনি যখন ভেতরে ঢুকে গেছেন বাজারের ব্যাগের জন্য, ভেতরে যেয়ে দেখলেন যে তার আরো বাসার আরো দু একজনের সাথে তার ছেলে ওখানে বসে, এই টেবিলে বসা। তো এটা দেখে উনি কিন্তু বেশ মানে বেশ হকচকিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আসলে ব্যাপারটা কি ঘটলো। তিনি দ্রুত আবার চলে আসলেন গেটে, গেট খুললেন, কেউ নাই বাইরে। তো ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি বাইরে গেছিলে একটু আগে, বলে না আমি তো বাইরে ছিলাম না, আমি এখানেই বসা। তো এটা ছিল তার বড় মামার সাথে একটা ঘটা জিনিস। আর তার ছোট মামা যেটা হতো, তার ছোট মামার সাথে দুই দিন ঘটেছে। তার ছোট মামা দোতলার একটা রুমে থাকতো আর কি, ঘুমাতো। তো সেখানে তিনি একদিন এরকম শুয়েছিলেন দুপুরবেলা, দুপুর তখন গড়িয়ে গেছে আসলে, আসলে সময়টা খুব একটা ভালো না কিন্তু আসলে, মানে একটা সময় আছে যে সময়টা দুপুরের পরের একটা সময়, এটা খুব খুব মানে একটা বাজে সময়, অনেকেই এটা বলে আর কি, অনেকেই বলে এই সময়টা ঘুমাতেও হয় না। হ্যাঁ, এই সময়টা আসলে ঘুমাতেও হয় না। তো তার সেই ছোট মামা ঘুমিয়েছিল, তো ঘুমিয়েছিল হঠাৎ করে তার কেমন খুটখাট শব্দে ঘুম ভাঙে। তো ঘুম যখন ভাঙে তখন সে হঠাৎ করে খেয়াল করে তার যে জানালার কাছে একটা বানরের মতো, মানে আকৃতিটা বানরের মতো কিন্তু মানুষ, হ্যাঁ মানুষ আকৃতিটা বানরের মতো দাঁড়িয়ে আছে জানালার কাছে। তো তিনি প্রচন্ড ভয়ে যেটা করেন, হাতের কাছে উনি কিছুই পান না, ওনার পাশে একটা স্যান্ডেল ছিল ওনার ভাইয়ের কাছে, উনি স্যান্ডেলটা নিয়ে ছুড়ে মারেন ওটার গায়ে। তো স্যান্ডেলটা ছুড়ে মারার পরে দেখে যে সেটা ভ্যানিশ হয়ে যায়, বাতাসে মিলিয়ে যায় এবং তিনি প্রচন্ড ভয় পান এবং তারপর থেকে উনি বাসায় দোয়া পড়ে থাকেন সবসময়। তো যাই হোক, এই ছিল হচ্ছে অদিতির শেয়ার করা কাহিনী তার নানা বাড়ি সম্পর্কে এবং অনেকগুলো ইনসিডেন্ট সে দিয়েছে এবং ইনসিডেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে একটু সারপ্রাইজিং একটা জিনিস লেগেছে, এত কিছুর পরেও অদিতির নানা বাড়িটা বন্ধ করলো না কেন? সাধারণত যাদের সাথে এসব হয় তারা বাড়ি বন্ধ করে দেয়। তো হয়তো উনি করেননি বা করেছে পরে, আই ডোন্ট নো। আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন, অদিতির কাহিনীটা আমি শেয়ার করলাম।
আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আর আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে বা আপনার পরিচিত জনের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটি সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুলিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার কিঙ্কর দাস আরিয়ান। তিনি গত এপিসোডে আমাদের সাথে ছোট ছোট তিনটি ঘটনা শেয়ার করেছিলেন, আজ তিনি আরো একটি ঘটনা শেয়ার করেছেন যেটি বেসিক্যালি তার এক কাজিনের সাথে ঘটেছিল। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। ডাক্তার আরিয়ান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাবো আরিয়ানের শেয়ার করা ঘটনায়। এই ঘটনাটি কোন একটি হাসপাতালের একটি মর্গ রিলেটেড ঘটনা, যেটি কোন একটা উপশহরে অবস্থিত। হাসপাতালটা অনেক পুরনো, পুরনো একটা বিল্ডিং হাসপাতালের এবং এটার মর্গটা আরো ভিতরে, মানে মূল বিল্ডিংটা রাস্তা থেকে একটু এই সাইডে মাঠ আছে, মাঠের ওই পারে হাসপাতাল বিল্ডিং, আর তার বাইরে একটা গলি চলে গেছে একেবারে ভিতরে এবং সেই গলির শেষ মাথায় হলো মর্গটা। এবং এর পরে কিন্তু খুব একটা রাস্তা নাই, একটু হেঁটে গেলে ঝোপঝাড় আছে, তার পাশ থেকে একটা আইল, তারপর ফসলের মাঠ, ওইদিকে মানুষ এমনি যায় আর কি ফসলের মাঠে কাজ করতে, হাঁটা চলা করে না, মানুষ একটু এড়িয়ে চলে, কারণ ওই মর্গ জাতীয় জায়গায় কিন্তু মানুষ খুব একটা ঘোরাফেরা করে না, সেটা হোক শহরে বা গ্রামে যেখানেই হোক। আর এই মর্গটা নিয়ে ওই অঞ্চলের মানুষের মধ্যে একটু ভয় ছিল, মানে ওই অঞ্চলে যারা থাকতো কাছাকাছি, যারা ওই জমিতে কাজ করত, তাদের মধ্যে অনেকেই নাকি দেখেছে সন্ধ্যাবেলা আসতে গিয়ে দেখেছে ওখানে কেউ বসে আছে, আবার কেউ যাওয়ার সময় কান্নার শব্দ শুনেছে। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটেছে। তো সুতরাং ওই অঞ্চলটা মানুষ মারায় না, মানে ওই মর্গের আশপাশটা মারায় না। আরিয়ানের এক কাজিন, তিনি ওই হাসপাতালে চাকরি পান সিকিউরিটির দায়িত্বে আর কি, হাসপাতালের সিকিউরিটি দেখা তার দায়িত্ব, আর এই সূত্রে ওই মর্গের সিকিউরিটির দায়িত্বও তার। তো তিনি চাকরিতে জয়েন করেছেন, বেসিক্যালি তেমন কঠিন কিছু কাজ না, দেখাশোনা করা, যাওয়া, সেখানে নিরাপত্তা ঠিক আছে নাকি, কোথায় কি আছে হাসপাতালে, ইম্পর্টেন্ট রুমগুলো তালা মারা ঠিক আছে কিনা, রোগীরা ঠিকমতো মানে থাকছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা বহিরাগত মানুষ প্রবলেম করছে কিনা, এগুলো দেখতেন তিনি। তো তার সাথে দুইজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাদের নিয়ে তিনি কাজ করতেন। তো এই মর্গের ব্যাপারটা ঘটে যে মর্গে প্রথম যেদিন মানে তার চাকরিতে জয়েন করার পর দুটো এরকম আসে, মানে মানে দুইটা বডি আসে সেখানে দেখার জন্য, তাকে পাঠানো হয় চেক করতে। তো মর্গের মূল চাবি এগুলো তার কাছে থাকতো, যখন ওখানকার মানুষরা আসতো, কর্মীরা যারা ওই করতো আর কি, যেগুলো নিয়ে কাজ করতো, তারা আসলে তিনি গিয়ে তাদেরকে খুলে দেবেন, এটাই নিয়ম ছিল। তো তিনি যান ওই দিন, তো গিয়ে ওই দুপুরের দিকে দেখেন যে মানে দুপুরের পরে এরকম আসছে আর কি, তখন অলরেডি দুপুর পার হয়ে যাচ্ছে, বিকেলের মতো সময় এরকম দুইটা বডি আসছে। তো তিনি গিয়ে ওই মর্গ খুলে দিয়ে ওদেরকে যারা নিয়ে আসছে বডি তাদেরকে হেল্প করেন, তারা দেখে। তো ওই সময় আরিয়ানের কাজিন প্রথম দেখে মর্গের ভিতরটা কেমন, কেমন জানি গা ছমছম করা পরিবেশ তার নিজের কাছেই লাগছে, কারণ সে কখনো এই জায়গাটার মধ্যে আসে নাই, মানে এই হাসপাতালের এই মর্গে শুনছে যে এই জায়গাটা নাকি মানুষ ভয় টয় পায়। তো তার কাছে একটু অন্যরকম লাগতেছিল, তিনি যে দেখতেছেন যে একটা পুরনো একটা বিল্ডিং, একদম গা ছমছম করা ঠান্ডা একটা পরিবেশ। যাই হোক, ওখানে ওই বডিগুলো রাখা হলো। তো তিনি আর ওইদিকে ঠিক মতো তাকাইলেন না, কোথায় রাখা হয় তিনি দেখলেন, সবকিছু বুঝলেন। ওই যারা নিয়ে আসছে তারা জানে কোথায় রেখে যেতে হয়। তো যাই হোক, রেখে দেওয়ার পর তালা মারা হলো। তালা মারার পর তারা চলে গেল। তারিয়ানের কাজিন বের হয়ে, তার নাম ছিল সুমন, তিনি বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছেন কখন ওই ইরা আসবে আর কি, এখানে যারা কাজ করে তারা আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তারা আসলো না। এর মাঝে ওই যে সেই ডোম, তার এক অ্যাসিস্ট্যান্ট আসছে, এসে তাকে বলতেছে যে এখন তো আসবে না অমুক, উনি আসতে আসতে রাত হবে, তো ওই সময় এসে খুলতে হবে, চাবিটা আমারে দিয়ে দেন। তো তখন ওই সুমন বলল যে না, চাবি তো তোমারে দিব না, আমি আসবো, যেহেতু আমার দায়িত্ব, আমার দেখতে হবে, থাক এখন, এখানে থাক, আমি চাবি নিয়ে আবার আসবো, উনি আসলে আমার খবর দিও, বলে সুমন চলে যান। তো গিয়ে তিনি তার মতো হাসপাতালে টুকিটাকি কাজ করে উনি বাসায় চলে যান বিকালে। সন্ধ্যার পরে রাত 8:30-8টার দিকে দেখা গেছে ওনার কাছে খোঁজ আসে আর কি, যে ওই ওই যে অ্যাসিস্ট্যান্ট, যে সে একেবারে তার বাসায় চলে আসছে, এসে বলতেছে যে সুমন স্যার আসেন, উনি আসছে, এই ঘটনা হলে আমার চাবি দেন, আমি নিয়ে যাই। তো সুমন সাহেব চিন্তা করলেন যে না, এইটা তো করা যায় না, আমি যাই। তো তিনি ওই অ্যাসিস্ট্যান্টকে বললেন যে আচ্ছা তোমরা যাও, আমি আসতেছি এখানে। তো তিনি তার মতো মানে একটু রয়েছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে তিনি ওইখানে আসলেন। আসার পর দেখলেন যে ওই বয়স্ক ডোম যিনি আছেন তিনি ওইখানে দাঁড়ায় আছেন। তো তিনি যে দরজা খুলে দিলেন, খুলে দিয়ে বললেন যে কি এখন কাজ করবেন, বলে যে হ্যাঁ কাজ করব এই আর কি। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইছি, আপনার কাজ শেষ হলে আমি একবারে যাবো, অসুবিধা নাই, তালা তোলা মেরে। তো ডোম বলতেছে যে আপনি তো নতুন আসছেন, আমি তো আগে যে কাজ করতে এর কাছে চাবি বুঝাই দিতাম, এসে বলে যে না আপনি করেন, আসেই, আমি অসুবিধা নাই। তো ওই ডোম তার মতো ওই ভিতরে চলে গেল, আর তিনি বাইরে বসে অপেক্ষা করতেছেন যে কখন কাজ শেষ হবে। তো সুমন হেঁটে হেঁটে একটু সামনে চলে গেলেন, ওইখানে এক নাগাড়ে বসে থাকা বেশ অস্বস্তিকর বেঞ্চির মধ্যে, আর তিনি হেঁটে সামনে চলে গেলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সেই মর্গের সামনে যে রাস্তাটা ওটা দিয়ে হেঁটে সামনে যাচ্ছেন। চাঁদ উঠছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, ওই দিন বেশ শীত শীত লাগতেছে। তো তিনি চিন্তা করতেছেন যে মানে তার মাথার মধ্যে উদ্ভট অস্বস্তি কাজ করতেছে, চিন্তা করতেছেন এখন কি হচ্ছে, আমি যেখানে হাঁটা চলা করতেছি পুরো জিনিসটা কেমন। তিনি চিন্তা করতেছেন, তিনি কখনো এই ধরনের ব্যাপার নিয়ে খুব একটা মানে মাথা ঘামান নাই, বাট এখন কিন্তু তার মাথার মধ্যে এগুলো কাজ করা শুরু করছে, যেখানে ভিতরে কি হচ্ছে। তো তিনি একবার হাঁটতে হাঁটতে ওই মর্গের কাছে চলে আসলেন, ভেতরে খুটখাট শব্দ পাচ্ছেন তিনি, বিভিন্ন রকম শব্দ। তো এগুলোতে তার বেশ অস্বস্তি লাগা শুরু করলো, অনেক কিছু মনে আসা শুরু হলো। এই মনে আসাতে তার মনের মধ্যে খুব অস্বস্তি শুরু হলো, তিনি চিন্তা করলেন একবার আমি চলে গেলেই পারতাম, না থাকলেই হতো। তো তিনি হেঁটে গেলেন ওখানকার জানালার কাছে, এবং জানালার কাছে গিয়ে তিনি নাম ধরে ডাকলেন, ওই যে বয়স্ক যে ডোম ছিল তাকে নাম ধরে ডাকলেন, ডেকে বললেন যে এই দাদা আপনার কতক্ষণ লাগবো, আমি এনে হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে গেছি, আমি একটু হাইটে আইতাছি, আপনাকেও কতক্ষণ লাগবো কন। তো ভিতর থেকে ওই তিনি জবাব দিলেন সেই দাদা যে আরো আধা ঘন্টা লাগবো, আধা ঘন্টা পরে এখন। তো সুমন আর কোনো কথা না বলে ওখান থেকে হেঁটে বেরোলেন সামনে রাস্তা দিকে, চিন্তা করলেন তিনি হেঁটে আসবেন। হাঁটতে 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 তিনি চলে গেলেন একেবারে হাসপাতালের সামনে যে রাস্তাটা সেখানে উঠলেন। তো একেবারে জ্যোৎস্না পড়ছে চারিদিক, মানে ধুয়ে যাচ্ছে জ্যোৎস্নায়, ঠান্ডা ঠান্ডা, মানে বেশ যেহেতু শীত আসি আসি করতেছিল একটা সময়। তো তিনি হেঁটে হেঁটে হাসপাতালের সামনে দিয়ে গেলেন, হাসপাতালের সামনে দিয়ে গিয়ে পাশে একটা ছোট্ট খালের মতো আছে ওইখানে দাঁড়ালেন কিছুক্ষণ। তো খালের পাশে যখন দাঁড়ায় আছেন একটা গাছ, গাছের পাশে তিনি দাঁড়ায় তাকায় আছেন, একটু ধূমপান করবেন চিন্তা করতেছেন, এই সময় দেখলেন মনে হচ্ছে কয়েকটা চোখ তার দিকে তাকায় আছে ওই পাশে ঝোপের ভিতর থেকে। তিনি ভালো মতন খেয়াল করে নিলে কি দেখলেন, কয়েকটা কুকুর, এবং কুকুরগুলো মাথা বের করে ডাকা শুরু করলো হঠাৎ, সেই ডাকা, কেউ 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 করতেছে একদম, তাকে দেখে মনে হয় উঠায় ফেলতেছে। তো তিনি চিন্তা করলেন যে তাকে হয়তো ভাবছে যে আগন্তুক হঠাৎ করতে, এগুলো হয়তো এইখানকার কোনো বাসা বা কোনো দোকানের পাশে টাশে থাকে। তো তিনি ওই কুকুরদের দিকে একটু মানে ই করতে গেলেন, মানে যে হাক ডাক দিতে গেলেন, কিন্তু দেখলেন যে হাক ডাক দিয়ে কাজ হচ্ছে না। তো যাই হোক, তিনি তার মতো ওখান থেকে ওই ধূমপান করতে করতে হাঁটা দিলেন। তো হেঁটে আসতেছেন, কুকুরগুলো অনেক দূর পর্যন্ত তার পেছনে ঘেউ ঘেউ করতে করতে আসলো, কিন্তু তিনি যখন নাকি ওই গলিতে আবার ঢুকলেন আর একটা কুকুর সামনে আসলেন না, ওখানে দাঁড়ায় অনেকক্ষণ ঘেউ ঘেউ করলো, কিন্তু কুকুর কিন্তু এদিকে আর আসলো না কেউ। তো তিনি অবাক হলেন যে এতক্ষণ পর্যন্ত ঘেউ ঘেউ করতে করতে আমাকে ফলো করে আসছে, মানে তিনি মোটামুটি সাহসী ছিলেন সুমন, তিনি চিন্তা করলেন যে মানে অন্য কোনো মানুষ হলে ভয় পেয়ে যেত যেভাবে কুকুরগুলো আসছিল, মানে চার্জ করার মতো। যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে তিনি সামনে আসতেছেন ওই তার মর্গের সেই ঘরের দিকে। এর মধ্যে দেখলেন যে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে ওই দুজন, ওই যে সেই দাদা মানে সেই মর্গের যে ডোম এবং তার সহকারী, দুজন হেঁটে আসতেছে। আস্তে আস্তে সামনে আসলে সে তার হাতে চাবিটা এরকম বাড়ায় ধরলো, লন চাবি লন হাম শেষ আমরা যাইতেছি গা। তো তখন শুন বললো তালা মারছেন সবকিছু, হ্যাঁ হ্যাঁ মারছি তালা তোলা মারছি সব মারছি, আপনি যাবেন না? তখন সুমন চিন্তা করলো যে তিনি একটু চেক করে যাবেন, বলছে তালা মারছে যেহেতু তার এটা রেসপন্সিবিলিটি, আর সুমন একটু বেশ রেসপন্সিবল পার্সন ছিলেন, সবকিছু চেক করতেন, চাকরিতে যেহেতু নতুন ঢুকছেন আর তিনি চান যাতে সব ঠিক থাকে। তো তিনি বললেন যান আপনারা যান আমি আইতেছি, বলে তিনি হাঁটা দিলেন মর্গের দিকে। তো লোকগুলো দেখলো যে কয়েক সেকেন্ড তার দিকে তাকায় থেকে ডোমার তার সহকারী তারা হেঁটে চলে গেল সামনের দিকে। তিনি হেঁটে হেঁটে আসলেন একেবারে ওই মর্গের ঘরের দিকে। তো এসেই যিনি কেমন লাগা শুরু করছে সুমনের, কাকা করতেছে জায়গাটা, কেউ নাই, এখন তিনি জানেন ভেতরে কেউ নাই, আর তার মাথার মধ্যে ওই যে ভিতরে খুটখাট শব্দ শুনছেন মানে বিভিন্ন রকম এগুলা কাজ করতেছে। তো সে চিন্তা করলেন যে এইটা কেমন, মানে তার এখন কেন জানি ওই ভিতরে ঢুকে ওই দরজার কাছে যেতেই ভয় লাগতেছে, তালা চেক করবেন কি তিনি। তো তারপরও কোনো কথা না বলে তিনি গেলেন, তো গিয়ে দাঁড়াইছেন ওই দরজার সামনে, মানে ওইটা তো একটু এরকম টিন শেড আছে, তার সামনে দিয়ে হেঁটে ওই দরজাটা আর কি ভেতরে, দরজার সামনে দাঁড়ায় তিনি দেখতেছেন তালা মারা, এখানে বুঝতেছেন আলো আধারিতে। তো তারপরও উনি চেক করার জন্য তার মোবাইল ফোন বের করে, তখন সিম্বেরিয়ান মোবাইল ছিল আর কি, সিম্বেরিয়ান মোবাইলের আলো মারলেন, ওই স্ক্রিনের আলো, সেটা দেখলেন যে তালা লাগানো আর কি। তো তিনি চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে আর কি করবো, আমি চলে যাই, ঘুরে চলে যখন আর কি করবো। তো উনি ঘুরছেন চারিদিকে কিন্তু নিস্তব্ধ, মানে নিস্তব্ধ রাতের যে শব্দ আছে হালকা পোকামাকড় এগুলা এরকম এরকম একটা অবস্থা। তো তিনি ঘুরে চলে আসবেন, এই সময় তার কাছে মনে হলো ভিতরে কেউ কেমন কাঁদতেছে, মানে 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 খুন খুন করে কাঁদে যেরকম ফুপায় ফুপায় এরকম রুমের ভেতর থেকে। তো বুকের মধ্যে ধক করে উঠছে সুমনের যে কি ব্যাপার, ভেতরে কাঁদতেছে কে, এটা কেমন কথা। তিনি তাড়াতাড়ি দাঁড়ায় গেছেন কয়েক সেকেন্ড, কান পাতলেন ভালো মতন শোনার জন্য, তার কাছে মনে হলো একটা নারী কণ্ঠের কান না ভেতরে, যে নারী কণ্ঠে কাঁদতেছে। তো তখন সুমনের মাথায় আসলে প্রথমে ওই জিনিসটা আসে নাই যে সুপার ন্যাচারাল বা প্যারানরমাল কিছু, সে চিন্তা করলো এখানে কি কোনো সমস্যা হয়েছে বা কিছু একটা হচ্ছে এখানে, বা কেউ কিছু করছে, কোনো একটা সমস্যা হয়েছে। এই চিন্তা করে তিনি গিয়ে ওই দরজার কাছে কান পাতলেন, স্পষ্ট শব্দ পাচ্ছেন, মানে ফুপা ফুপা কাটতেছে একটা নারী কণ্ঠে এবং কি কি যেন বলতেছে ফিস ফিস করে। প্রচন্ড রকমের মানে ভয় এবং কিউরিয়াসিটি দুইটাই পেয়ে বসছে সুমনকে। তো সুমন আস্তে করে দরজার তালার মধ্যে চাবি ঢুকায় মোচড় দিলেন, তালাটা টক করে খুলে গেল, ক্রক করে শব্দ হয়েছে তালা খোলার সময়, স্প্রিং এর তালা খুলে গেছে। তো তিনি চাবিটা খুলে দরজাটা মেললেন, তার নাকে একটা কেমিক্যালের গন্ধ বাড়ি মারলো, বেশ স্ট্রং কেমিক্যালের একটা গন্ধ বাড়ি মারলো। ঘরের ভেতরটা অন্ধকার, ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু ওই রুমে একটা জানালা আছে এই পাশে আর এই পাশে, ওই জানালা মানে দুইটা জানালা, তো জানালার ফাঁক ফোকর দিয়ে হালকা চাঁদের আলোর মতো এসে পড়তেছে, অন্ধকারটা শুয়ে আসছে চোখে। তো সুমন চিন্তা করলেন তিনি বাতি জ্বালাবেন, তিনি হাত দিলেন পাশে সুইচ বোর্ডে এবং মানে আন্দাজেই কয়েকটা বাতি মানে সুইচ টিপে দিলেন, কিচ্ছু হলো না। তারপর আরো দুই তিনটা টিপলেন, মানে এর মাঝে একটা সুইচ টেপার সাথে সাথে ওই ঘরের মধ্যে বাতি জ্বলে উঠছিল, কিন্তু বাতিটা জ্বলেই পটাশ করে কেটে গেল বাতিটা, ওইটা একটা ফিলামেন্টের বাল্ব ছিল, পটাশ করে কেটে গেল বাতিটা, অন্ধকার হয়ে গেল, মানে আলোটা এক সেকেন্ডের জন্য জ্বলে অন্ধকার হয়ে গেছে। এক সেকেন্ডের জন্য সুমনের চোখের সামনে ভেসে উঠছিল ওখানে দুইটা বডি রাখা এবং কাপড় দিয়ে ঢাকা। খুবই আশ্চর্যজনক ভাবে ব্যাপার যে একটা কাপড়ের একটা ইসে ঢাকা ছিল, সেটার একটা অংশের কাপড় ওঠানো, হাতটা বের হয়ে আসছে এরকম। তো সুমন একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে সে মানে কি করবে। তো সে তার মোবাইলের স্ক্রিনের লাইটটা অন করলেন, করে তখন সেটা দিয়ে হালকা আলো হচ্ছে এবং কেমন বুকের মধ্যে ধুক 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 মনে হচ্ছে, তার হার্টবিট সে নিজেই শুনতে পাচ্ছে ভয়ে, একটা কেমিক্যালের উৎকট গন্ধ ভেতরে। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে কাছে গেছেন এবং কেমন জানি লাগতেছে তার কাছে, যেখানে কাপড় উঠানো তিনি চিন্তা করছে কাপড়টা উঠানো কেন। তো কাপড়টা তিনি যখন নাকি ধরলেন তখন তার হাতটা টাচ লাগলো ওই বডিটার হাতে, তিনি অবাক হয়ে গেলেন যে এই বডিটা উষ্ণ, মানে উষ্ণ বডি, মানে মানুষের শরীরে যেরকম প্রাণ থাকলে যেরকম হয়, একজন মানুষ সাধারণ মানুষ যেরকম গায়ের টেম্পারেচার হয় সেরকম। এটাতে সুমন ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি, মানে তার তো এরকম দেখার কথা না আর কি, মানে এরকম থাকার কথা না, এটা ঠান্ডা একটা ই শরীর হওয়ার কথা। তো তিনি সাথে সাথে মোবাইলের স্ক্রিনে আলোটা ওখানে ফেললেন, ফেলে কাপড়টা যে তুলছিলেন অতটুকু সে মাথার কাছ থেকে কাপড়টা তুললেন, তুলে দেখলেন যে একটা মেয়ের মুখ ওখানে এবং মেয়েটা মনে হচ্ছে হাসতেছে, চোখটা বন্ধ কিন্তু মুখটা হাসি হাসি। ভয়ের চোটে তিনি তাড়াতাড়ি ওই কাপড়টা টান দিয়ে ঢেকে ওখান থেকে দৌড় দিলেন ঘরের বাইরে। সুমন একবার দৌড়ায় বেরিয়ে গেলেন, তো বেরোয় গিয়ে তিনি চলে যাচ্ছিলেন ভয়ের চোটে, কিন্তু চিন্তা করলো যে না আমি তালাটা মেরে যাই। তো তিনি সাথে সাথে আবার দরজা টান দিয়ে তালা মারলেন, কারণ ওই যে তার ওই দায়িত্ববোধ চাকরির একটা ভয়। তালাটা মারছেন, মারার পর তিনি ভেতর থেকে মনে হলো হালকা খিলখিল একটা হাসির শব্দ শুনলেন, প্রচন্ড ভয় পেয়েছেন সুমন। সুমন ওখান থেকে দৌড়ায় বেরোয় দৌড়াইতে থাকলেন বাসার দিকে। তো বাসায় একদম দৌড়ায় যা পৌঁছালেন, পৌঁছায় তিনি একদম ভয় পেয়েছেন, সাথে সাথে তিনি ওই পানি আনলেন ঘরের মধ্যে, যে চাপকলা থেকে পানি নিয়ে ঘুমাইতে গেলেন, খুব ভয় পেয়েছেন তিনি। তো ওদিন ঘুমাইছেন, এরপর সুমনের আর ওই জায়গায় যাওয়া পড়ে নাই, বেশ অনেকদিন ওই জায়গায় যাওয়া পড়ে নাই, আর ওখানে তো কোনো বডি না আসলে আর এরকম হতো না। তো এরকম আরেকটা সন্ধ্যা, সেই দিন বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে, ধুম বৃষ্টি। তো দেখা গেছে রাত সন্ধ্যা সাতটার দিকে খবর আসলো তাদের এখানে চারটা এরকম ই আসছে, বডি আসছে, যেগুলো ওখানে লঞ্চ ডুবছিল এই কারণে। তো সুমনকে বললো যে ওইটা খুলতে হবে। যথা নিয়মে সুমন কিন্তু তিনি খুব কেয়ারফুল, তিনি ওই যে চাবি কাউকে দেন না, তিনি বললেন আচ্ছা আমি যাব। তো সাথে আরেকটা ছেলেকে নিয়ে তিনি গেলেন। তো বৃষ্টি থেমে গেছে, রাস্তাটা এখনো ভিজা, কারণ ওই রাস্তাটা মাটির রাস্তা, মানে ডার্ট রোড আর কি, যেটাকে বলে ছোট ছোট ইট পাথর বিছানো কাদা এরকম, এর মধ্যে যে পা ফেলে ফেলে যাচ্ছে, অনেক জায়গায় পা দেবে যাচ্ছে কাদার মধ্যে, এইভাবে আসতেছে বৃষ্টিতে, বিভিন্ন জায়গায় ওরকম পোকামাকড় ব্যাং ডাকতেছে এরকম। তো হেঁটে হেঁটে তিনি যখন এসে পৌঁছাইছে ওখানে কাছে, ওই মর্গের কাছে, তখনই দেখতেছে ওই পাশে দুইটা ভ্যান গাড়ি দাঁড়ায় আছে, এবং ভ্যান গাড়িগুলোর উপর একটার উপর হারিকেন রাখা, এবং এরকম ঈদে পেঁচানো চারটা বডি। তো এই জিনিসটা দেখে কেন জানি সুমনের আগের যে এই যে একটা এক্সপিরিয়েন্স, সেটা মনে পড়ে গেল স্মৃতিটা, তার বুকের মধ্যে একটা ধক করে উঠছে। তো যাই হোক, ওই ভ্যান গাড়ির সাথে লোক আছে, দুজন লোক, আর ওই যে যে আসছিল ওনাকে ডাকতে সেই লোকটা, তিনজন। তো আর সুমন তো একজনকে নিয়ে আসছে সাথে করে, তার হাসপাতালের লোক। তো এরা যে দরজা খুললো, সুমন চাবি দিছে তার ওই অ্যাসিস্ট্যান্টকে, তিনি যে দরজা খুলছে, খোলার পর এগুলো ঢুকানো হলো বডিগুলা, ওই ভ্যানের দুজন আর ওই লোকটা মিলে ঢুকাইছে, ঢুকা ওইটা রাখছে। সুমনের অ্যাসিস্ট্যান্ট যে মোটামুটি তদারকি করে দিছে কোথায় কি থাকবে। তো এগুলো করার পর সুমন কিন্তু বাইরে দাঁড়ায় আছে, সে ধূমপান করতেছে বাইরে জায়গায়। তো এরা বের হয়ে আসছে কাগজপত্র নিয়ে, কি কি জানি সাইন টাইন নিবে, এগুলো নিয়ে ওই লোকগুলা, ভ্যান ড্রাইভার, ভ্যানের যে দুই চালক আর ওই সাথের লোকটা, সুমনের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হেঁটে সামনে গেছে। তো ওই অ্যাসিস্ট্যান্ট বলতেছে সুমনরা যে স্যার আমি লোকে এই কাগজ দিয়ে আসি, বলে সামনে গেছে আপনি আয়েন। তো সুমন ওই চাবি নিয়ে আস্তে করে, তার ওই ধূমপান শেষ হয়েছে নিয়ে, সে আস্তে করে গেল রুমটা তালা মারবে। তো তালা মারবে, সে ওই যে দাঁড়াইছে যে রুমটা যে অন্ধকার, চাবিকে লাইট কিন্তু বন্ধ করে দিয়ে গেছে তার অ্যাসিস্ট্যান্ট। তো ওই যে তালা যে মারবে রুমটা যে অন্ধকার, তার ওই সময় স্মৃতিটা মনে পড়লো যে আগে কি ঘটছিল এখানে তার সাথে, খুব ভয় পেয়েছিল সে। তো সে ওইটা মনে করে সে আস্তে করে তার দরজা দুটাকে টেনে তালাটাকে জাস্ট লাগাইছে। এই সময় তার কাছে মনে হলো ধড়মড় করে শব্দ হইল ভিতরে, মানে ওই যে মানে একটা খাটের মতো এরকম বেডের মধ্যে শোয়া আছে, মনে হচ্ছে ধড়মড় করে শব্দ হয়েছে, মানে লাফ দিয়ে যদি মানুষজন উঠে বসে যেরকম লাগে সেরকম। তো সুমনও কেঁপে উঠছে ওই শব্দে, সে একবার ভাবলো যে ভিতরে কি ইঁদুর বা কিছু আছে নাকি, এটা চিন্তা করলো। কিন্তু পরক্ষণে চিন্তা করলো না আমি এখন খুলবো না, সে সাথে সাথে ওই হ্যাজবোল্টটা লাগাই দিয়ে ওই কড়ার মধ্যে তালার আংটাটা ঢুকাই দিছে, মানে তালা মারবে। এই সময় মনে হলো ঠিক তার দরজার কাছে, মানে সে যেখানে যে কড়ার মধ্যে তালাটা ঢুকাইছে, দরজার কাছের ফাঁকা দিয়ে কেউ কথা বলতেছে, কি জানি বলতেছে এবং ভাষাটা বোঝা যাচ্ছে না, মানে কথা বলছে কেমন জানি একটা মানে উচ্চারণ কি জানি বলতেছে। তো সুমনের সারা শরীর ভার হয়ে গেছে, সে সাথে সাথে তালাটা এরকম টিপে দিছে, টাস করে টিপে দিয়ে সে দুইবার পিছায় আসছে, এবং সে শব্দ পাচ্ছে ভিতরে, মনে হচ্ছে কয়েকজন মানুষ একসাথে হল্লোর করতেছে, মানে কথাবার্তা বলতেছে, তর্ক করতেছে এরকম। তো সুমন ভয়ের চোটে ওখান থেকে নড়তে পারতেছেন, এরকম একটা অবস্থা হয়েছে যে তার নার্ভাস ব্রেকডাউন হবে এরকম একটা অবস্থা। তো সে কয়েক সেকেন্ড পর নিজেকে একটু সংযত করল, কারণ এর মধ্যে সেই যে হই হুল্লোড়ের মতো শব্দ ভেতর থেকে এটা সে পাচ্ছে না। তো তখন সুমন চিন্তা করলো এটা কি আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, মানে আমি প্রথম দিন ভয় পাইছিলাম সেই ভয়টাই কি ভিতরে রয়ে গেছে এই কারণে আমি শব্দটা পাইছি, হতে পারে আমার মন গড়া একটা ব্যাপার। তো সে চিন্তা করলো যে আমার ওই অ্যাসিস্ট্যান্টটা যদি আসতো আমি আরেকবার খুলে ঢুকতাম, ওরে নিয়ে ঢুকিয়ে দেখতাম ভিতরে কি আছে। তো এই চিন্তা করে সে হেঁটে একটু সামনে আসছে, এসে রাস্তার দিকে তাকায় আছে, দেখে যে অ্যাসিস্ট্যান্টের কোনো মানে চিহ্ন নাই, সে যে হেঁটে গেছে সে আর আসতেছে না। তো প্রায় মিনিট দুয়েক দাঁড়ায় আছে ওইখানে সুমন, দুই মিনিট দাঁড়ানোর পর চিন্তা করলো যে না ওই চেহারা কখন আসে এর জন্য আমার টাইম স্পেন্ড করে লাভ নাই। আমি এক কাজ করি, তালাটাকে আরেকবার চেক করে দিয়ে আমি যাই, আর একটু দেখি মানে কান পেতে দেখি আবার শব্দটা আসে কিনা। তো এই চিন্তা করতে করতে সুমন দরজার কাছে গেছে, গিয়ে সে প্রথমেই দরজায় কান পাচ্ছে ভিতরে কিছু শোনা যায় কিনা। তো ভিতরে কোনো শব্দ না, একটা শব্দ তার কানে লাগতেছে, নর্মালি যেটা মানুষ কোথাও কান পাতলে মনে হয় ওরকম কোনো শব্দ নাই। তো সে চিন্তা করলো যে আসলে এটা আসলে আমার কল্পনা ছিল। তো সে চিন্তা করলো তালাটা খুলে কি একবার উকি দিব ভিতরে, এই যে মানে মনে আরেকটা কিউরিয়াসিটি জন্ম দিচ্ছে। তো সে আস্তে করে তালাটা খট করে খুলে ফেললো, খুলে সে ওখানকার যে হ্যাজবল ছিল সেটাকে খুলছে, টেনে খুলে দরজাটাকে ঠেলা দিয়ে একটু এরকম ফাঁকা করছে সে। তো ভেতরে কেমন একটা উৎকট বাজে গন্ধ, একটা মানে পচা টাইপের গন্ধ এরকম, তো অন্ধকার। এবং সে তখন চিন্তা করতেছে আমি কি আলো জ্বালবো, আলো জ্বালবো, কিন্তু এই আলো জ্বালার সাহসটা তার হচ্ছে না। সে তার মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে ওইটাকে অন করলো, অন করে সে আলোটা মারল ওই ইসের দিকে, ওখানে যে ইগুলো রাখা আছে বেডের মতো রাখা, যেখানে ওই বডিগুলো রাখা সেখানে। তো ওখানে ফ্ল্যাশ লাইট মেরে সে একেবারে জমে গেল, কারণ সে দেখল ওখানে মনে হচ্ছে চারটা মানুষ দাঁড়ায় আছে, মানে যেই চারটা বডি নিয়ে আসছিল ও চারটা মানুষ দাঁড়ায় আছে ওইখানে, সবার মাথার উপরে কাপড় এবং মনে হচ্ছে তার দিকে তাকানো। তো সুমন এত ভয় পাইছে সে দরজাটাকে তিরিম করে টান দিল, টান দেওয়ার সময় মনে হলো যে একটা হাত এসে ওই তার গেটের এখানে পড়লো, তার কাছে মনে হয় দরজাটা যে লাগাচ্ছে ওখানে পড়লো। তো সুমন কোনো কিছু না দেখে তারপরে হ্যাজবলটা লাগায় সে দৌড় দিয়ে বেরোতে গেল ওখান থেকে, মানে দৌড় দিয়ে বেরোয় যাবে, তালা মারে নাই, জাস্ট হ্যাজবলটা লাগাইছে। এই সময় সে ধপ করে পড়ে গেল ওইখানে, মানে একদম পায়ে পা বেঁধে, ওই জায়গায় একটা উঁচু এরকম ই ছিল ওটার সাথে পা বেঁধে ধপ করে পড়ে গেল। পড়ার সাথে সাথে তার হাত থেকে মোবাইল ফোন ছিটকায় দূরে চলে গেছে, আর সে ওখানে মাথাটা খুব জোরে বাড়ি খেয়েছে মাটির সাথে আর কি। তো সে কয়েক সেকেন্ড মাথার মধ্যে ঝিমঝিম করতেছে, এখন ঘোলাটে দেখতেছিল। এই সময় কে এসে জানি তার গায়ে হাত রাখলো, সুমন ভয়ে জ্ঞান হারায় ফেলল। তো সুমনে যখন জ্ঞান ফিরছে সে দেখতেছে যে তার মুখের উপর ফ্ল্যাশ লাইট মারা, আর তার যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা বলছে স্যার ঠিক আছেন, হ্যাঁ স্যার ঠিক আছেন, কি অবস্থা আপনার কি হয়েছে? তো সে মানে কথা বলতে পারতেছে না সুমন অনেকক্ষণ, দেখতেছে তার হাতে এটাতে কাদা লাগানো। তো সে উঠে ওখানে বসলো, ওই ছেলেটা তাকে বললো স্যার ওঠেন, এনজি ওঠেন, উঠে নিয়ে তাকে ওখানে গাছের নিচে বসাইলো। বসাই বলে আপনি কি ভয় পাইছেন? তো বলে যে সুমন মানে ঠিক মতো বলতে পারতেছে না। সুমন জাস্ট গেটের দিকে দেখাইলো, ছেলেটা যে বললো কি দাঁড়ান তালাটা মাইজিয়ে দিই, যে তালা মারলো দরজার মধ্যে, তালা মেরে আসলো, এসে সুমনের মোবাইলটা আগে এসে টোকায় তুলছে ওখান থেকে, নিয়ে সুমনকে দিল মোবাইলটা, বলে স্যার চলেন আমরা হাঁটা দিই, বলে সামনে হাঁটতেছে ফ্ল্যাশ নিয়ে। তো সুমন তখন কথা বলা শুরু করলো, বাড়তেছে টুকিটাকি, সে বলতেছে আমি ওখানে কি দেখছি জানো, কি এরকম মানুষ দাঁড়ানো আসলে ভেতরে। তো ওই ছেলেটা তখন বলতেছে যে বুঝছি এখানে সবাই ভয় পায়, এখানে যেই আসে সেই ভয় পায় এখানে, এখানে রাতের বেলা মানুষ হয় না, আপনার একা রেখে দিয়ে পরে আমি টেনশনে পড়িয়ে গেছি যে কি হইল। তো এই ছেলেটা বলতেছে আর কি সুমনকে। তো সুমন তখন বলল যে আমি এরকম এরকম এই এই ব্যাপার এই ঘটছে আমার সাথে, সে বলল। তো ওই ছেলেটা তাকে বললো যে স্যার চলেন আগে আপনি হাসপাতালে চলেন। তো ওখানে নিয়ে গেল, ওখানকার যে তাদের রুম ছিল ওইখানে গিয়ে সুমন ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে সে চিন্তা করলো যে সে আজকে রাতে আর ভয়ে বাসায় যেতে পারবে না, সে হাসপাতালে ওই কামরাই থেকে গেল যেখানে মানে তাদের অফিস কামরা আর কি, ওইখানেই থেকে গেল, ওখানে বাথরুমে যে ফ্রেশ ট্রেশ ওখানেই থেকে গেল। আর সারা রাতই সে ভয় পাইছিল, আর সুমনের কাছে মনে হয়েছিল যে কি একটা ব্যাপার এরকম। তো এরপরও সুমন ওখানে চাকরি করছিল অনেকদিন, সুমন যখনই চাকরি করছে কাউকে না কাউকে নিয়ে গেছে তার ওখানে যাওয়ার প্রয়োজন পড়লে, আর এরপর থেকে সে পারতপক্ষে চাবিটা দিয়ে দিত, সে সাথে আর যেত না, আস্তে ধীরে সেটাতে সে ইউজ হয়ে গেছিল, সে আর যেত না, চাবিটা দিয়ে দিত। তো তার এই অ্যাসিস্ট্যান্টও অনেকদিন পুরনো হয়ে গেছিল তার সাথে কাজ করতে করতে, এবং সে হাসত যখন সুমন চাবিটা দিয়ে দিত, বুঝত যে তার বস ভয় ওইখানে যাচ্ছে না। যাই হোক, এই ছিল কিঙ্কর দাস আরিয়ানে পাঠানো ঘটনা, যেটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। মর সম্পর্কে আরো অনেক ঘটনা আমি অতীতে পেয়েছি এবং এক একটা এক এক রকম ছিল, অনেক ঘটনা একটু অন্যরকম থাকে, সেগুলো সাধারণত আমরা শেয়ার করি না। আমরা একটু চেষ্টা করি যে ঘটনাগুলো যাতে একটু পরিশীলিত হয় সেভাবে শেয়ার করতে। আফটার অল আমরা ভূতের ঘটনা শেয়ার করি, বেশক ভূতের ভয় পাওয়ার জন্য, অন্য কিছু নয়। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে। সপ্তাহে থার্সডে নাইট ফিয়ারে এবং তারপরে অদ্ভুত উলেতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা আহমেদ বাবু ফেসবুক পেজে গিয়ে থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করে লাইক দিয়ে দেবেন। আমাদের অদ্ভুত পেজ আছে, সেটাকেও ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন। আমাদের গ্রুপে জয়েন করলে সব রকম আপডেট পেয়ে যাবেন। যদি প্যাট্রিয়নে যান, থার্সডে নাইট ফিয়ারগুলো আপনারা ফ্রি মেম্বারশিপের আন্ডারে উইদাউট অ্যাড শুনতে পাবেন। আর যদি মেম্বারশিপ জয়েন করেন তাহলে আরো অনেক কন্টেন্ট সেখানে পেয়ে যাবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।